পৃথিবীর অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়।
ডরের 91তম পর্ব, সবাইকে স্বাগত আরো একবার। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আরজি কিবরিয়া, এই মুহূর্তে আপনার সঙ্গী একেবারে রাত দুটো পর্যন্ত। ডরের 91তম পর্ব, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে যে কথাটি বলতে চাই, ডরের 91তম পর্বটি ধারণ করা হয়েছে সাভারের একটি নদীর কাছাকাছি কোনো একটি বিশেষ হন্টেড জায়গায়। অনেকেই আমাদের কাছে জানতে চান হন্টেড জায়গার নামটি আমরা আমাদের অনুষ্ঠানে উল্লেখ করি না কেন। আমরা চাই না ওই বিশেষ জায়গাটিকে ঘিরে কোনো ধরনের মিথ চালু হোক কিংবা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা জনমনে সৃষ্টি হোক, যে কারণে সচেতনভাবেই আমরা হন্টেড জায়গাটির নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করি না। পুরো সপ্তাহ জুড়ে আমাদের টিমটি সেখানে কোনো একটি সময়ে এই অনুষ্ঠানটি ধারণ করেছে এবং যেটা এখন এই মুহূর্তে আপনাদের সামনে আমরা পরিবেশন করছি। আমরা আজকে যাদেরকে সফর সঙ্গী হিসেবে পেয়েছি, শ্রাবণ, বাবু, নওয়াজ এবং আনোয়ার, এই চারজনকে চারজনের জীবনে ঘটে যাওয়া অতিভৌতিক ঘটনা বলতে শুনবো আমরা একের পর এক। তবে শুরুতেই সুমন এবং শান্তর ওই বিশেষ জায়গাটিতে যাওয়ার সাউন্ড বাইট এবং তারপর ধীরে ধীরে আমরা মূল গল্পে প্রবেশ করব।
ওকে শান্ত, ব্যাকটেক সব রেডি তো?
হ্যাঁ, সব কিছু রেডি।
আর যারা এর আগের গাড়িতে গেছে প্রত্যেক গেস্ট উপস্থিত ছিল?
হ্যাঁ, সবাই ছিল এবং সবাইকে উঠিয়ে দিয়েছি
আর অ্যাডজাস্টভাবে বুঝিয়ে দিয়েছি, টেনশন নিও না তুমি।
ওকে ফাইন, তাহলে এবার হচ্ছে আমাদের রওনা দেওয়ার পালা এবং এখান থেকে আমরা মনে হয় তাড়াতাড়ি আউট হই। কারণ হচ্ছে কি, কারণ বাজারে রাতের বেলা এত ভিড় আর এত গ্যাদারিং থাকে
আর ট্রাকগুলোর কারণে জ্যামও হয়ে যায়। মানে
তো আমরা জার্নি শুরু করছি আমাদের, এখন অলমোস্ট প্রায় 10:30 উপরে বাজে, আমরা জার্নি শুরু করছি। আমাদের আজকের গন্তব্য হচ্ছে সাভারে, বাকি কথা নয় সাভারে যেয়ে বলি। শান্ত, গাড়িতে উঠে যাক।
হ্যাঁ চলো উঠে পড়ি।
গাড়িতে করে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই সাভারে। যখন পৌঁছাই রাত তখন 12টার কাটা ছুঁই ছুঁই।
দিস ইজ দ্য প্লেস। জার্নি আপাতত একটা পার্ট শেষ হলো শান্ত। কি অবস্থা, কেমন মনে হলো?
একটু অন্যরকম মনে হচ্ছে। কেন জানি একটু অন্যরকম মনে হচ্ছে।
যেই দুই জার্নিতে আছো আজকে, তোমার এটা হচ্ছে 3 নম্বর জার্নি এবং এটাই হচ্ছে আপাতত ঢাকা থেকে একটু বাইরে, একটু দূরে। তো জার্নি কেমন লাগলো?
জার্নিটা ভালো ছিল, তখন আমি একটু এক্সাইটেড ছিলাম, কিন্তু এখন একটু কেমন যেন লাগছে। কারণ তুমি যে জায়গা দিয়ে নিয়ে যাচ্ছো, মানে আমার মনে হয় না যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এরকম নির্জন জায়গা দিয়ে খুব মানে নর্মাল ভাবে হেঁটে যেতে পারে।
না শান্ত, আমি তোমাকে খুব ভালো জায়গা দিয়ে নিয়ে যেতে পারতাম, বাট তুমি দেখতেই পাচ্ছ যে পাশে কতগুলো অ্যাপার্টমেন্ট রয়েছে এবং আমরা যদি ওই রাস্তাটা ধরে যাই যেটা ইউজুয়ালি সবাই ব্যবহার করে, আজকে কিন্তু পুরো এলাকায় ছড়িয়ে যাবে যে এখানে ডর রেকর্ড করা হবে। তো আমার মনে হয় না এটা আমাদের জন্য তখন পসিবল থাকবে ডর রেকর্ড করা। তো আমাদের কিছুটা চুপি সারেই যেতে হচ্ছে। যদিও আমরা এখানকার যাদের সাথে কথা বলা দরকার তাদের সাথে কথা বলা হয়ে গেছে। তো তোমাকে এখন যেটা করতে হবে, তুমি বাম পাশের রাস্তাটা দিয়ে হাঁটতে শুরু করো, আমি আসছি। ওকে,
আমি একা হাঁটতে পারবো না সুমন, সরি।
ওকে ঠিক আছে, তাহলে 1 মিনিট ওয়েট করো, একসাথেই আমরা।
হ্যাঁ একসাথে,
কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে, এখন কিন্তু বর্ষাকাল, আস্তে আস্তে সাপের প্রকোপটা কিন্তু বাড়ছে এই এলাকাতে, দেখতেই পাচ্ছ আশেপাশে জঙ্গল।
সাপটা ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে মানে এই স্পটের যে গল্পটা আমরা শুনেছি কিছুক্ষণ মধ্যে, আমরা যেটা বলবো সেই গল্প শুনে আমরা শুরু করবো।
ওকে চলো আমরা হাঁটি, দেখি সবার সাথে যাই আগে মিট করি।
হ্যাঁ সেটাই। গাড়ি থেকে নেমে 10 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে।
ওকে, তো প্রত্যেকেই তো চলে আসছে দেখা যাচ্ছে। যাক, মনে হচ্ছে সবার মুখ চোখের অবস্থা দেখে বেশ ভালোভাবে আসতে পেরেছে।
ভালোভাবে আসতে পেরেছে, কিন্তু ভালোভাবে যেতে পারবে কিনা সেটাই তো হচ্ছে কথা।
এটা আমাদের রেসপন্সিবিলিটি। আমরা ডরে যাকে নিয়ে আসবো তাদেরকে নিরাপদে পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের রেসপন্সিবিলিটি অ্যাটলিস্ট নিরাপদে এই হন্টেড প্লেস থেকে ফিরিয়ে নিয়ে যেতেই হবে। এতটুকু রেসপন্সিবল না হলে আমরা আসলে মানুষজনকে আমাদের নিয়ে আসা ঠিক হবে না।
কিন্তু আমি ভয় পাচ্ছি, আমাকে তুমি ঠিক মতো পৌঁছে দিলে হলো।
তোমাকে তো অবশ্যই পৌঁছে দেওয়া হবে, না হলে এখানে তোমাকে এক্সপিরিয়েন্সটা আরো ভালো করে নেওয়ার জন্য এখানে আমরা রেখে যাব, ঠিক আছে? তো শান্ত, এবার মূল ঘটনার দিকে যাব। এবং মূল ঘটনায় যাওয়ার আগে একটু বলে নিই, আমরা সবাই যেই জায়গাটাতে বসার কথা ছিল আমরা কিন্তু সেখান থেকে একটু দূরে সরে এসেছি, এবং দেখতে পাচ্ছেন যে আমরা একটা বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরটাতে আন্ডার কনস্ট্রাকশন এসে বসেছি। এটার একটা কারণ রয়েছে, কারণ যেভাবে বৃষ্টি বাদলের দিন এসছে, যখন তখন যেভাবে বৃষ্টি নামে আর বজ্রপাত যেভাবে হচ্ছে আর মানুষ যেভাবে মারা যাচ্ছে, তো ওপেন প্লেসে এই ধরনের গ্যাদারিং করাটা
একদমই ঠিক
হবে না। এবং আজকে কিন্তু আকাশে কিছুটা মেঘলা দেখা যাচ্ছে, বৃষ্টি হলেও হতে পারে, এই জন্যই আমরা একটু দূরে সরে এসে বসেছি। ঠিক এখান থেকে কিছুটা দূরে আপনারা তাকালেই যে স্পটটা দেখতে পাবেন, এটাই হচ্ছে মূল স্পটটা আজকের। এই স্পটের যত ঘটনা আছে ধীরে ধীরে কিন্তু আমরা ডিসক্লোজ করবো আপনাদের সবার সাথে, এবং এই সাথে আপনাদের ঘটনাগুলো আই হোপ যে এক এক করে আপনারা আমাদের সাথে ডিসক্লোজ করবেন এবং আমরা একে অপরের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারবো। আর যারা ডর শুনবে তাদের জন্য বলে দিই, ঠিক এই মুহূর্তে ডরটা ধারণ করা হচ্ছে এমন একটা জায়গায়, ঢাকা থেকে যারা সাভার যায় এই রাস্তাটা দিয়েই যায়। আমরা যেখানে বসেছি ওখান থেকে ঢাকা সাভারের রাস্তাটা কিন্তু দেখা যাচ্ছে, এবং আমরা খুব দূর থেকে হলো দেখতে পাচ্ছি যে
গাড়িগুলো
আসা যাওয়া করছে। তো যাই হোক শান্ত, আমরা মূল জার্নি শুরু করি।
হ্যাঁ,
তো মূল জার্নি শুরু করবো আমরা। মূল জার্নিতে যাওয়ার আগে একবার সবার সাথে আমরা একটু শেয়ার করতে চাই আমাদের সাথে এই জার্নিতে, ইন্টারেস্টিং জার্নিতে যারা জয়েন করতে চায় তারা কি কি ভাবে জয়েন করতে পারে। শান্ত,
যারা জয়েন করতে চায় তারা খুব সিম্পলি আমাদের সাথে জয়েন করতে পারে। ইব্রিয়া ভাই আমাদের যে নাম্বারটা বলে দেয় সেই নাম্বারে ফোন করে গল্পটাকে বলতে হবে, তারপর আমরা নিজেরাই তাদেরকে সিলেক্ট করে নিব।
রাইট, তো এইভাবে আপনারা আমাদের জার্নিতে চলে আসতে পারেন, এবং সেই সাথে আমার যে পেজ রয়েছে সেখানেও এসে আপনি যোগাযোগ করতে পারেন, এবং সেখান থেকেও অনেকে রয়েছে, এবং আজকেও দু একজন গেস্ট সেখান থেকেই চলে এসছে, এবং সেই ফাঁকে অনেকেই আমার সাথে অনেকেই অনেক ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করে পাঠিয়েছেন, আমার ফেসবুক পেজে লিখেছেন। চেষ্টা করব মাঝে মাঝে যদি সেই ধরনের ঘটনাগুলো শেয়ার করতে পারি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। এবং এই ফাঁকে একটু আরও একবার আমি বলতে চাই, আমার ফেসবুক পেজের ঠিকানাটা www.facebook.com/rjsuman SUMAN হচ্ছে স্পেলিং। এখানে এসে আপনি লাইক দিয়ে মেম্বার হতে পারেন, এবং সেই সঙ্গে আপনি যদি আপনার কোনো কিছু বলতে চান অথবা ডরের জার্নিতে আসতে চান আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, প্রত্যেকের জন্যই ওয়েলকাম। তো আমরা শুরু করি, আপনাকে দিয়ে আমরা শুরু করি। প্রথমে একটু পরিচয়টা জানি। তেজগাঁয় থাকেন আপনি?
জি।
ওকে, কি করেন শ্রাবণ ভাই?
মাই অন বিজনেস।
বিজনেস করেন? ওকে শ্রাবণ ভাই, আপনি তো এইসব প্যারানর্মাল জিনিসে কি বিশ্বাস করেন?
অবশ্যই বিলিভ করি।
আচ্ছা, তো বিলিভ করেন কি শুরু থেকেই তো করেন, না কোনো কিছু আপনার সাথে ঘটেছে তারপর থেকেই কি বিলিভ করেন?
ঠিক তাই।
ওকে, তো কি ঘটেছে আপনার সঙ্গে যেই ঘটনা থেকে আপনার বিলিভটা শুরু হয়ে যায় এই ধরনের বিষয়ে? তো আমরা একটু সেই দিক থেকে শুরু করতে
পারি। এখন আমি যে ঘটনাটা বলবো, ওই ঘটনাটা 1980-এর ঘটনা হচ্ছে বরিশালে শিকারপুর নামক কোনো একটি স্থানে। আমি যে সেই এলাকায় থাকি, আমার পাশের এলাকায় এক ফ্রেন্ড থাকে, ওর বাড়ি হচ্ছে বরিশাল।
আচ্ছা,
তো যে কোনো একটা কারণে আমি ওর কাছে যাই, ওর সাথে দেখা করার জন্য। ও আমাকে বলতেছে তখন, দোস্ত আজকে বাড়ি যাবো, তুই যাবি নাকি? তো আমি ওকে বললাম যে ঠিক আছে আমি তো যাবো, তো আম্মাকে একটু বলে নিই, আম্মাকে পারমিশন দেয় কিনা দেখি। তো বাসায় আমি এসে আম্মাকে বললাম, আমার ঠিক আছে যাবো। তো আমি প্যাকিং ট্যাকিং করে ওর সাথে আমরা বের হলাম। আমরা সন্ধ্যা 6:30 গাড়িতে উঠলাম, তারপরে বরিশাল গিয়ে নামলাম রাত্রে, তখন বাজে 2:30। শিকারপুর নামক যে স্থানটার কথা বললাম ওখানে নামলাম, নামার পরে গাড়ি থেকে দেখি কিছুই নেই। আমি ওকে ফ্রেন্ডকে বলতেছে, আচ্ছা এখান থেকে তোদের বাড়ি কতটুকু দূর হবে? তো আমাকে বলতেছে যে 4.5 কিলো। আমাকে যাওয়ার পথ তো বলতেছে যে হেঁটে যেতে হবে। এখন কোনো কিছু গাড়ি টাইবের কোনো রিক্সা ব্যবস্থা নেই দিয়ে তো বললো যে না। তো আমরা হাঁটা দিলাম দুজন, হাঁটতেছি। ওদের যে গ্রামের রাস্তাটা হচ্ছে দোনো পাশে অনেক গভীর পুকুর, এ সাইড অনেক বড়, ডান সাইড বাম সাইড অনেক বড় পুকুর, মাঝখান দিয়ে ওদের গ্রামের রাস্তাটা করা হয়েছে। সময়টা ছিল বর্ষাকাল আসবে আসবে এরকম একটা সময়ের মধ্যে। রোডের থেকে পানিটা ডিস্টেন্স ছিল আপনার 30 ফিট। আমি 1-1.5 কিলো আসার পর রোড থেকে আসতে আসতে আমার ছিল বাম পাশে, আমি ছিলাম আমার ডান পাশে। হঠাৎ করে আমার চোখ যাওয়া পানিতে দেখি দুইটা ছেলে মাছ ধরতে, দুইটা ছেলে সেম এজ, 14-15 হবে এই, একদম সেম সেম চেহারা, ওদের বডি কালারটা ছিল মানে একদম সেম কপি। প্যান্ট পরা ছিল শর্ট প্যান্ট লাল কালার দুইটা, দুজনে পরা ভয়ঙ্কর ব্ল্যাক ফ্রেজের কালারটা, মানে আরো দেখে আমি অনেক ব্ল্যাক দেখছি, এরকম ব্ল্যাক দেখি নেই। তো আমি কৌতূহলবশত ও আমার ওগেতে গেছে, আমি একটু ওই হাইটে এসে উপরে থেকে ওই ডাক দিতে চলতে বলতেছি, এই এই তোর আপনার এখানে কি করিস। তো আমি যখন দুইবার ওদেরকে বললাম, ওরা আমাকে রেসপন্স কোনো রেসপন্স করেনি। তৃতীয়বার যখন বললাম, ঠিক ওই মুহূর্তে ওদের দুজনের যে মুভমেন্টটা ছিল, ওরা একসাথে মুভ করছে গাছ দুইটা, এক সেকেন্ড বোধ হয় যে কোনো ব্যাসকময় নেই, ঘুরে আমার দিকে তাকাইছে। ওই ওদের যে এক্সপ্রেশনটা ছিল তাকানের খুব ভয়ানক, আমার মাথায় তখন এগুলো কিছু ছিলই না, যেগুলো কি হচ্ছে আমার সাথে, তাকাইছে আমার দিকে, এখন জ্বলতেছে চোখ দুইটা। তো আমি আমার ফ্রেন্ডে ও আমার অন্য সরে গেছে, ওর ডাক দিলাম, কে কি তোদের এখানে কি রাত্রিবেলা এই ছোট ছোট ছেলেটা মাছ ধরার ভয় পায় না? আমার ফ্রেন্ড আমার উপর একটু খারাপ হয়ে গেল, রাগ হইলো যে তুই এত কিছু জিজ্ঞেস করতেছিস, বললাম ওখানে কি হচ্ছে এটা তো তোর জানার বিষয় না, তুই আমার সাথে হাত প্লিজ কাইলি। আমি বললাম এরকম কথা হইলে হাত, আচ্ছা ঠিক আছে হাঁটতেছি। দশ কদম বোধ আমি অগ্রসরই অগ্রসর, আমার আবার একটু একটু কিউরিয়াসিটি জাগলো, দেখি তো পিছনে ওরা দুইটাকে আসেনি। যখন আমি আমার ঘাটটা ডান দিকে টান করলাম, টান করে ওই নিচের দিকে তাকাইছি পুকুরে, দেখি ছেলে দুইটা না, আবার ঘুরে বাম ঘাটটা টান করছি, তখন দেখি পিছনে দুইটা ছেলে ওই জাল সহ ডালের বিষয় রাস্তার উপরে, মানে আমাকে খেয়ে ফেলবে এরকম অবস্থা, এরকম ভয়ঙ্কর ভাবে আমার দিকে তাকায় দিচ্ছে, আগুন জ্বলতে চাস মানে ওদের মন সোজা আমার করে ছেড়ে ফেলবে। তখন আমি আমার ফ্রেন্ড আবার বললাম, কি রে ছেলে দুইটা দশ কদম হলে তিরিশ ফিট থেকে কীভাবে উঠলো, কীভাবে পসিবল এটা? আমার ফ্রেন্ড আমার বলতেছে, প্লিজ শ্রাবণ আল্লাহ রাস্তা তুই কথা বলিস না, তুই হাত প্লিজ আল্লাহ রাস্তা। তো যাক আমি আর পিছনে তখন কিছু বলি নি, আর আমি আর চুপ করে রয়েছি হাঁটতেছি। যখন আমরা তিন কিলো পার হয়ে গেছি, তখন হঠাৎ করে দেখি ওদিনকে আবার ছিল পূর্ণিমা রাত, সব দেখা যেতেছে দূরে থেকে কোথায় কি আছে গাছপালা, হঠাৎ করে আমার চোখ গেছে একটা তুলা গাছের দিকে, একটা মরা তুলা গাছ, আমি কি ওটা কি তুলা গাছ না? ও আবার আমাকে একই কথা বলতেছে, তুই এত কিছু জানতে চাস কেন, তুই আমার বাসায় আসছ আমার সাথে হাত হাঁটতেছি হাঁটতেছি। এখন ওদের বাসায় যেতে হলে হাফ কিলো হচ্ছে বাজারের মধ্যে দিয়ে, ওই দিন হয়েছিল বৃষ্টি হাতে সমান প্যাঁচ, এখন দরজারের মধ্যে কি করেন আমি দেখি না, ও আমরা দেখে না আমি ওরা দেখি না, এত পূর্ণিমার আলো দেখলাম বাহিরে, যখন দরজারে ঢুকছে আর কিছু দেখি না। এখন আমি প্যান্ট উপরে উঠাইছি, উপরে উঠাইয়া হাঁটতেছি আর হাতি, এখন আমি এক পা দিলে আর করা মুড় হইতে পারি না, তাই না মনে হচ্ছে যে আমার ধরে রাখি নিচে দিনে। অনেক কষ্ট করে এরকম করে ওর বাসায় গেলাম, ওর বাসায় যাওয়ার পরে আমার কিন্তু বলে না, আমি ওরা বলতেছি আচ্ছা যে রাস্তার মধ্যে ঘটনা হইলে এগুলো কি বিষয়টা কি, এগুলো কিছু না এমনি বলে নাই। তো রাত্রে আমরা যখন বাসায় আসলাম, বাসায় আসার পর হাত টাত দিয়ে ভাত খেয়েছি, এরপরে যে বাইক তুফান শুরু হইলো, মনে হচ্ছে ওর ঘরের চালমাল সব নিয়ে যাবো, আমি তো পুরো ভয়ে শেষ, আমি কি নিয়ে এত তুফান আরাম বলে আমার আসলাম, তো রাত্রের মধ্যে সব দেখলাম ভালো, সব তো সব ভেঙে নিয়ে যেতে থাকে, তো বললো চুপ করে ঘুমায় থাকছে, অনেক তুফান হইলো প্রায় আধা ঘন্টার মধ্যে সব বাড়িঘর উলপাট করে ফেলবে এর অবস্থা। তো যাকে আমি শুয়ে পড়লাম, শুয়ে সকালবেলা উঠলাম, উঠার পরে ওই আমাকে তখন বিস্তারিত বললো যে যে জায়গাটা দিয়ে আসছি আমরা, এই জায়গাটা খুবই একটা খারাপ জায়গা, আর বললো যে আল্লাহ পাকের রহমত মা বাবার দোয়ার কারণে আমরা বেঁচে গেছি, নাইলে আমরা ওখান থেকে ফিরে আসার মতো কোনো রাস্তা ছিল না আরকি।
তার মানে কি ওই জায়গাগুলোতে এই ধরনের
অনেক
ঘটে,
অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে মারাও গেছে ওই জায়গায়।
আচ্ছা
আমি নামটা বলবো না, যেহেতু গ্রেফতার বললাম শিকার বললাম কোনো এক স্থানে।
আচ্ছা আচ্ছা,
আমার ফ্রেন্ডের নাম ছিল রানা,
তো
এটা ছিল
এরপরেও তো আরো কিছু ঘটনা আছে আমি যতটুকু জানি, যে যেটা আপনি শেয়ার করতে চান।
হ্যাঁ আরেকটা ঘটনা আছে, এটা হচ্ছে 1994 এর ঘটনা আমাদের এলাকায়। তখন লোকে কেউ মারা গেলে আমরা আমাদের একটা ব্যাচ ছিল ফ্রেন্ড সার্কেল, ওই সাত আট জনে মিলে আমরা ওই কবর খুঁড়তে যেতাম গোরস্থানে। তো এমন একদিন হঠাৎ করে বসে রয়েছি, বললো যে পাশের বাড়ি আন্টি মারা গেছে, আমাদের কবর খুঁড়তে যেতে, তো আমরা বললাম চল কোদাল টোদাল সব নিয়ে আমরা প্রস্তুত হয়ে গেলাম। যাওয়ার পরে কবর খুললাম, কবর খুঁড়ে সবকিছু কবর মধ্যে খোঁড়া শেষ হলো, তখন দেখলাম বডিটা ওরা বডির কঙ্কালটা ওদের সুন্দর করে সাজানো, ওই একটা একটা উঠাইলাম হাত পায়ের মাথায় উঠে উপরে রাখছি, উপরে রেখে কবর সুন্দর করে ভালো করে টেসে টেসে ওটা শেপ করছি, সুন্দর করে শেপ টেপ করে সব কমপ্লিট করার পরে উঠে আমরা দাঁড়ায় কথা বলতেছি। তখন আমি ওর জলবশত আমি একে আমার ফ্রেন্ডে বলতেছি, আমি দোস্ত আমি আজকে একটু শুয়ে দেখি কবরে। আমার ফ্রেন্ড বলতেছে না এটা ঠিক হবে না, তুই শুতে চাইছিস না কবরে, তো তুই তো জিনিসটা মানুষ, তুই তো মৃত না, এটা শোয়ার জায়গা হয়েছে মৃত মানুষের জন্য, শুধু তাদের জন্য এটা। তো আমি বললাম যে না একটু শুয়ে দিকে, তখন আমার সাথে আরো একটা ফ্রেন্ড ছিল, বললো না একটু শোক সমস্যা নেই একটু শুতে দে এসো। আমি কবরে নামলাম, নামার পরে বসলাম, আগে বসে আমার পা দুইটাকে সোজা করলাম, সোজা করে পরে আমার পেছন সাইডটা যখন আমি মাটিটা স্পর্শ করছে আমার মাথাটা বডিটা পেছন সাইডটা স্পর্শ করার সাথে সাথে মনে হলো যে আমি আর পৃথিবীতে নাই, এমন করে জগতে চলে গেছি, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। পাঁচ সেকেন্ডের মধ্যে মনে হচ্ছে যে আমার সবকিছু বন্ধ হয়ে আসতেছে, এরকম হয়ে গেছে যে আমি সব শুধু খালি কালো দেখতেছি, এমন কালো যে আমার লাইফে আমি এরকম কালো কোনো কিছু দেখি নাই, মানে পুরো জগৎটা মনে হচ্ছে কালো। আমি সিরিয়াস ভয় পেয়ে আমি লাফ দিয়ে উঠে একটা দৌড় দিছি কবর থেকে, কবর থেকে দৌড় দিয়ে আমি গোরস্থানে বাইরে দাঁড়িয়েছি, ওরা আমার পিছিয়ে পিছিয়ে আসছে বন্ধুরা, এসে ওরা বলতেছে কি ব্যাপার তুই এভাবে দৌড় দিলি কেন? আমি বললাম না এমনি দৌড় দিতে ভয় পেয়েছি, এ ছিল আমার।
ওকে, মানে দ্বিতীয় ঘটনা নিয়ে আমি একটু বলতে চাই, মানে এটা এমন হতে পারে না যে আপনার মানসিক কোনো কিছু একটা, মানে আপনি জাস্ট কবরে শুয়ে পড়েছেন, আপনার মানসিক ভাবে একটু আপনি নার্ভাস
না? কখনোই না, আমি আমরা অনেক কবর খুঁজছি, ওটা নতুন না, ওইটা আমি প্রায় 15টা কবর খোঁড়ার পরে ওই ঘটনাটা হয়েছে।
ওকে, মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার এই কবরের যে এখানে কবর খোড়া বা এইগুলো আপনি অনেক করেছেন?
হ্যাঁ, অনেক করেছি।
করে না ওইভাবে কবর রিলেটেড,
মানে জগৎটা আলাদা ভাই।
অনেকের আছে যে কবর খোড়াটা ওটা দেখলেও অনেকে ভয় পায়।
না ভাই, আমার কবর খুঁজছি অনেক।
আপনি সেই জায়গাটা থেকে আপনি বলতে চাচ্ছেন যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এই ধরনের ভয় আপনার?
না,
তবে একটা বিষয় আছে যে কিছু কিছু ঘটনা আছে যে অনেকে হয়তো নেটেড ঘাটলে জানবেন যে কফিনের মধ্যে যদি কাউকে এক মিনিটের জন্য একটু বন্ধ করে রাখা হয়, যা শুয়ে রাখা হয়, তার কাছে কিন্তু মানে আপনি একটা নর্মাল কোনো কিছু একটা আবদ্ধ জিনিসের মধ্যে রাখেন আর একটা কফিনের মধ্যে রাখেন, দুইটার মধ্যে একটা মানসিক পার্থক্য কাজ করে।
হ্যাঁ হ্যাঁ,
ভয়টা একটা অন্যরকম, কফিনের মধ্যে আসলে এটা মানসিকভাবেই একটা অন্যরকম ফিলিংস চলে আসে মানুষের মধ্যে।
ঠিক আছে,
তো যাই হোক, হোয়াট এভার ইট ইজ, এটা হতে পারে যে কোনো কিছুই, তবে অবশ্যই আপনি যে ভয় পেয়েছেন,
আমার লাইফে এরকম ভয় আমি কখনো পাই না, মানে আমার জগৎটা চেঞ্জ হয়ে গেল, পুরো জগৎটাই চেঞ্জ, আমি যে পৃথিবীতে আছি, আমি পৃথিবীতে ছিলাম না ওই 5টা সেকেন্ড, আমি অন্য কোনো একটা জগতে ছিলাম, আমি কিছু দেখিনি, বললাম না।
ওকে, তো এরপরে কি কবর খুঁড়েছেন আরো?
হ্যাঁ, আর শুনে ভয় আর শুনে আর কি, এরপরে যে কবর শোয়া যাবে না, কাজ করবো, মানুষ উপকারের জন্য আসি, উপকার করে দিব, কিন্তু এর নেক্সট টাইম কখনো শুনি কবর।
আচ্ছা, তো আর কোন ধরনের কোন ঘটনা যেটা শেয়ার করতে চান আমাদের সাথে?
আর একটা ঘটনা শেয়ার করতে চাই, এটা 2000-এর ঘটনা। আমি হঠাৎ করে একদিন রাত্রে অসুস্থ হয়ে যাই, খুব গুরুতর অসুস্থ, তখন আমাকে ঢাকা শহরের কোনো একটি সরকারি নাম করা হাসপাতালে ভর্তি করানো হয়। আমাকে ভর্তি করানো হলো, কিন্তু আমি সিট পাচ্ছিলাম না, কিছুক্ষণের জন্য আমাকে ওই বাইরে একটু অপেক্ষা করতে হয়েছে একটা বেডে। তো যাকে আমি সিট পেলাম, আমি যে সিটটা আমাকে দেয়া হলো, সেই সিটে যে লোকটা ছিল উনি মারা গেছে, উনি মারা যাওয়ার পর ওনাকে নামিয়ে দিয়ে আমাকে ওখানে বেডটা চেঞ্জ করে দিয়ে আমাকে দেওয়া হলো ওইটা। আমার আমি গেলাম ওখানে বেডে শুয়ে আছি, তো আমার পাশের বেডে একজন বৃদ্ধ লোক ছিল, ওনার বয়স মিনিমাম 60-65 হবে, ডান পাশে টান করা ছিলাম, আমি ডান পাশে টান করে যখন টান করছি, টান করার পরে দেখুন ওর সাথে আমার চোখে চোখ পড়ছে, উনি আমার দিকে ওই লোকটা তাকায় ছিল অনেকক্ষণ, তো আমি আর ই করি নাই, সবাই তো উনি রোগী আমিও রোগী, আমি শুয়ে আছি। তো এই রাত্রে তখন বাজে সম্ভবত 3টা বাজে, হঠাৎ করে দেখি ওনার বেডের উপরে, আপনারা সবাই জানেন যে হাসপাতালের বেডের মধ্যে ওই বেডের পিছনে পা রাখে, ওই জায়গায় একটা হ্যাঙ্গার সিস্টেম থাকে যেখানে
প্যালাইন
ঝুলানো হয়, ঠিক ওই জায়গায় একটা পাখি এসে বসছে, পাখিটা আমি কখনো দেখিনি এরকম পাখি,
শুধু আপনি দেখতে পাচ্ছেন,
আমি দেখতে পেয়েছি রাত্রে তখন অনেক, আমার ঘুম নাই, আমি পাখির দিকে অনেকক্ষণ তাকাচ্ছি, পাখির আমার দিকে অনেকক্ষণ একভাবে তাকাচ্ছিল, তো আমি পাখিরা বসে বসে পাখি কাম্পাখি করো আমি একটু শুই, আমি একটু বোধহয় যখন বাম দিকে টান নিয়ে শুয়ে দিছি, 10-15 মিনিট পর হঠাৎ করে দেখি পেছন থেকে চিৎকার আছে, আমি কস পেতে এই ঘটনা কি, পরে আমি আবার ডান দিকে ঘুরলাম, ঘোরার পরে দেখতেছি ডাক্তার ওনার বডিতে পাঞ্চ করতেছে, বডিতে পাঞ্চ করতেছে, সমানে পাঞ্চ করতেছে, আর ওনার ছেলে মেয়েরা কান্নাকাড়ি করতেছে, পাখিটা নাই, তো ডাক্তার বললো উনি তো মারা গেছে, যে উনি মারা যাওয়ার পরে ওনাকে ওই বেড থেকে নিয়ে গেল, ফজরের পরে ওকে নামাই দেওয়া হলো, আরেকটা রোগী ভর্তি হলো ওই একই বেডে, ভর্তি হওয়ার পর যে রোগীটা ভর্তি ছিল ও রোগীটাও ছিল খুব সিরিয়াস, তো সারাদিন গেছে ওনাকে স্যালাইন টেলাইন মেশিন টেশিন দেওয়ার মধ্যে ছিল, রাত্রে একটার সময় আমার হঠাৎ করে বাথরুম চাপলো, আমি বাথরুমে গেলাম, যখন টয়লেটে গেছি তখন আমি টয়লেটে ঢোকার সময় দেখি একটা লোক বসে আছে, তার পুরো শরীরের মধ্যে নোংরা কাপড়, সব ময়লা, একদম ময়লা কাপড়, তা আমি অত কিছু মাথা না নিয়ে আমি চিন্তা করলাম যে সরকারি হাসপাতাল অনেক লোকে আসতে পারে টয়লেট করার জন্য, আমি জিনিসটা মাথায় নিয়ে নিই, উনি আমার দিকে একদিকে দৃষ্টিতে তাকিয়ে আছে,
আমি কি শিওর ছিলেন এটা ওখানকার ভর্তি কোনো রোগী ছিল
না? আমি তো পুরো ওয়ার্ডে ঘুরছি, তো এরকম ময়লা পোশাক তো থাকবে না হাসপাতালে যদি রোগী থাকে, তো আমি ওরা দূর উনি ওনার কাজ করুক, টয়লেটে গিয়ে প্রস্তাব করে বেরিয়ে আসি, আসে দেখি লোকটা নাই, তো লোকটা নাই, তখন আমি চিন্তা করলাম তো চলে গেছে বোধ হয় কোথাও, আমি আসছি, এসে আবার বেডে শুনছি, তখন মাঝে রাত 1টা, আবার সেই পাখিটা আসছে ওই পাশের সিটের ওই হ্যাঙ্গার উপরে বসা, আমি একটু টাইম বাম দিকে ঘুমাই দিছি, কতক্ষণ আধা ঘন্টা পরে সম্ভবত পাশের আবার বাম দিকে থেকে ডান দিকে হয়েছি, অল্প দেখতে পাখিটা আবার ওই পাশের বেডের ঠিক ওই জায়গাটা বসা ছিল, যে জায়গাটা আগে বসা ছিল যে লোকটা মারা গেছে, পাখিটা বসে দিয়েছে, বসে থাকার পরে ওই লোকের অবস্থা খারাপ খুব, মানে ওই উপরে নিঃশ্বাস নিতেছে, বড় বড় নিঃশ্বাস নিতেছে, এরপরে ডাক্তার আসলো দূরে, ডাক্তার দূরে আসলে পরে আমি পাখি দেখি না, ভ্যানিশ হয়ে গেল, এই ডাক্তার আবার ওনার পাঞ্চ করতেছে বডিতে, সমানে 3-4 জনে মিলে ধরে রেখে ইঞ্জেকশন পুশ করতেছে, উনিও মারা যায়, ওই তখনই মারা যায়, উনি মারা যাওয়ার পর আমার হাসপাতালে থাকি না, কারণ আমি এই একে একে দুইটা এই সিনারি দেখার পর আমার ওখানে আর মন চায় না যে থাকার জন্য, কারণ মানুষের যে আত্মচিৎকার, একটা মানুষ দুনিয়াতে চলে গেলে মারা গেলে পরে যে একটা মানুষ আত্মচিৎকার কষ্ট, এই জিনিসটা আমি তখন সহ্য করতে পারি না, আমার খুব খারাপ লাগছে, আমি সারা সাথে আর পরের দিন সকালবেলা আমি হাসপাতালটা না বলে বেরিয়ে চলে গেছি, পারমিশনও নিইনি, আমার বাধ্য চলে আসছে। যেমন
তৃতীয় ঘটনা, যেখানে মানে আসলে আপনি বলতে চাচ্ছেন যে প্রত্যেকটা মৃত্যুর আগেই আপনি একটা সাইন দেখতে
পেয়েছেন,
মানে আসলে আমি জানি না এই ঘটনাগুলো হয়তোবা প্রত্যেকটা মৃত্যুর আগে ঘটে কিনা, কারণ আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমার খুব কাছে একজন মানুষের মৃত্যুর আগ মুহূর্তে আমি দেখেছিলাম, মানে উনি কোনো কিছুকে ইন্ডিকেট করছেন।
আচ্ছা,
রুমের কোথাও কেউ একজন আছে, কেউ কোনো মানুষ আছে বা কোনো কিছু একটা আছে, ইন্ডিকেট করছে, কেউ দেখতে পাচ্ছে না বাট উনি দেখতে পাচ্ছে। কিছু কিছু মানুষ আছে যেই মানুষগুলো এই জিনিসগুলা একটু বুঝতে পারে,
আমার কেউ মারা গেলে আমি তিন দিন আগে সবকিছু আগামী অনেক কিছু দেখি, আমি এটা থেকে আল্লাহ নামাজ পড়ি, আমি যদি পাঁচ নামাজ পড়ি আমি সবসময় আল্লাহ আমি এই জিনিসটা আমরা দেখাও না, আমি যে কোনো একটা সিম্পটম আমাকে দেখাবে যে এটা হবে আমি তখন বুঝতে পারি সামথিং রং, কে মারা যাবে, তিন দিনের মধ্যে কি আর ওখানে ব্যাড নিউজ পাইছে মারা গেছে।
ডেফিনেটলি এটা পেইনফুল। এবং একটা মুভি আছে, আমি জানি না অনেকে দেখা হয়েছে কিনা, চাইলে অনেকে দেখতে পারেন, দ্য সিক্সথ সেন্স নামে একটা মুভি আছে, এটা নিয়ে আমি ডিটেলসে পরে এপিসোডের শেষ দিকে আমরা এই মুভিটা নিয়ে একটু আলোচনা করবো, যেখানে কিছু ঘটনা আছে যে আগে থেকে একটা বাচ্চা টের পায় যে তার সাথে কি হচ্ছে কিন্তু কেউ বুঝতে পারে না, সে দেখতে পারে অনেক কিছু হয়, এমন সময় কিছু কিছু ঘটনা আছে যে ওই যেই নেগেটিভ পাওয়ার গুলো আছে বা পজিটিভ পাওয়ার গুলো আছে কোনো মানুষকে বেছে নেয় যাদের মাধ্যমে তারা তাদের অস্তিত্বটা প্রমাণ দেয়, যারা সেই মিডিয়ামটা হয় এটা তাদের জন্য অনেক দুঃখজনক। তো শ্রাবণ ভাই, এই ছিল আপনার ঘটনা যেটা আপনি এখানে আমাদের সবার সাথে শেয়ার করতে চেয়েছিলেন। তো আমি জানি না এখানে যারা আছেন কার কেমন লেগেছে, কিংবা ডর যারা শুনবে তাদের কেমন লাগবে, তবে এতটুকু আমরা বলতে পারি যে আসলে এখানে কাউকে জোর করে ভয় লাগানোর জন্য কোনো ঘটনা আমরা বানিয়ে উপস্থাপন করতে চাই না, স্ক্রিপ্ট তৈরি করে কাউকে ভয় লাগাতে চাই না, প্রত্যেকটা মানুষের জীবনে যেই ধরনের ঘটনা ঘটে সেই ঘটনাগুলোই শুধু আমরা তুলে আনতে চাই, আমরা চাই না কাউকে জোর করে ভয় লাগানোর জন্য। যে ফেস করে ডেফিনেটলি তার জন্য এটা অনেক ভয়ঙ্কর, যারা ফেস করে নাই সে কখনো এটা হয়তো ওই ফিলটা অনুভব করতে পারবে না। তো যাই হোক, অনেক থ্যাংকস আপনাকে শেয়ার করার জন্য,
আপনাকেও থ্যাংকস, আরো রেডিওকে থ্যাংকস।
চলুন আরো যারা আছে এবার তাদের ঘটনা আমরা শুনি, যে আমাদের ডরের আড্ডাটা এরই মধ্যে জমে উঠেছে, এবং তো চলুন কথা না বাড়িয়ে আমরা পরবর্তী যিনি আছে তার এক্সপিরিয়েন্স এর দিকে যাই, এক এক করে তো আমরা আজকে প্রত্যেকের এক্সপিরিয়েন্স গুলো শুনবো, এবং সেই সাথে একটু এও জানিয়ে দিই আপনারা তো অলরেডি জেনে গেছেন যে কিভাবে ডরে আসতে হয়, এবং আপনারা চলে এসেছেন অনেকেই ফেসবুক থেকেও যোগাযোগ করেছেন, তো আপনাদেরকেও বলে দিই আপনারা কি বিয়া ভাই যেই নাম্বারটি বলে থাকে ওই নাম্বারে ফোন করেও আপনি ডরে অংশগ্রহণ করতে পারেন, অথবা আপনি আমার ফেসবুক পেজ রয়েছে www.rjsuman সেই ঠিকানায় এসেও কিন্তু আপনি আপনার মতামতগুলো লিখতে পারেন অথবা আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আমরা এবার ঘটনার দিকে যাব। তো একটু পরিচয়টা জানি আপনার কোথায় থাকছেন কি করা হচ্ছে, যদিও আমি জানি কিন্তু আমাদের এখানে যারা রয়েছে প্রত্যেকেরই জানা উচিত।
আমি আবুল হাসান বাবু, আমি ইংলিশে ফাইনাল ইয়ার করতেছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, আমি এখন গাজীপুরে থাকি।
ওকে, তো বাবু ভাই আমরা ঘটনার দিকে যাই, ডিমের কাছে আমি শুনেছি আপনার কিছু কিছু ঘটনা, সামারিটা শুনেছি, একটু একটু শুনেছি, আমি পুরোপুরি জানি না, তো আমরা এবার পুরোপুরি জানার চেষ্টা করি যে কি ছিল ঘটনাগুলো।
আমার প্রথম ঘটনাটা ছিল আমার বাবার কাছ থেকে শুনতে পাওয়া। তো এই ঘটনাটা ঘটে আপনার 1985 বা 1984 সালের দিকে। তো তখন আমাদের ফ্যামিলি পুরাতন ঢাকার নারিন্দায় থাকত। অনেক সকালে আমার বাবা নামাজ পড়ে আসার সময় রাস্তার পাশে একটা ডাস্টবিনের পাশে আর কি ভিড় দেখতে
পায়।
সে কিউরিওসিটি বসত ওখানে যায় বিষয়টা কি জানার জন্য, ওখানে গিয়ে সে দেখতে পায় একটা ছোট বাচ্চা, মেয়ে শিশু, খুব সুন্দর কিউট একটা বাচ্চা ওখানে সে দেখতে পায়, এবং কিন্তু বাচ্চাটার কোনো গার্ডিয়ান ওই মধ্যে উপস্থিত ছিল না, বুঝতে পারছে যে কেউ হয়তো ফেলে রেখে গেছে,
ফেলে রেখে
এরকম কিছু। তো বাবার খুব মানে দেখে মায়া লাগলো, আর তখন আমার ফ্যামিলিতে আমার বড় তিন ভাই, আমাদের কোনো বোন নাই, এখনো নাই, আমার বাবার আবার একটা মেয়ের খুব শখ ছিল। তো ওই মুহূর্তে পুলিশ আসে ইনকোয়ারি করার জন্য, পুলিশকে সে রিকোয়েস্ট করে যদি বাচ্চার কোনো গার্ডিয়ান না পাওয়া যায় সেক্ষেত্রে বাচ্চাটার দায়বদ্ধতা মানে লাইবিলিটি সে নিতে পারে। তো এটা কেস করে এটা আবার আমাদের ফ্যামিলিতে আসা হয়।
যাই হোক, ওই ফর্মালিটিস গুলো মেইনটেইন করে উনি বাচ্চাটাকে অ্যাডপ্ট করে।
জি,
তার মানে ভয় হন্টেড বাই ব্রামস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল। যারা রাত জেগে আমাদের সঙ্গে আছেন আন্তরিকভাবে ধন্যবাদ তাদের। আমি আরজে কিপ্রিয়ার সাথে এবং অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত যোগ দিয়েছে। ধন্যবাদ জানাই লোবানকে ডরের সাউন্ড নিয়ে কাজ করবার জন্য। ফিরছি ঠিক 4 মিনিট পর। আজকে আমাদের সঙ্গে সফর সঙ্গী শ্রাবণ, বাবু, নওয়াজ এবং আনোয়ার। আপনারা শুনছেন দরের 91তম পর্ব হন্টেড বাই ফ্রান মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সুমন এবং শান্তকে সাথে করে দরের 91তম পর্বটি ধারণ করেছি সাভারের একটি নদীর বিশেষ কোন একটি হন্টেড জায়গায়। সাউন্ডের রয়েছে লোবান, আমি আরজে কিপ্রিয়া আপনার সাথে আছি। আমরা আবারও প্রবেশ করছি মূল গল্পে।
কোন এক সকালে আমার বাবা নামাজ পড়ে আসার সময় রাস্তার পাশে একটা ডাস্টবিনের পাশে আর কি ভিড় দেখতে পায়। ওখানে সে কিউরিওসিটি বশত ওখানে যায় বিষয়টা কি জানার জন্য। ওখানে গিয়ে সে দেখতে পায় একটা ছোট বাচ্চা, মেয়ে শিশু, খুব সুন্দর কিউট একটা বাচ্চা ওখানে সে দেখতে পায়। এবং কিন্তু বাচ্চাটার কোনো গার্ডিয়ান ওই মুহূর্তে উপস্থিত ছিল না। আমি বুঝতে পারছি যে কেউ হয়তো ফেলে রেখে গেছে, এরকম কিছু। তো বাবার খুব মানে দেখে মায়া লাগলো। আর তখন আমার ফ্যামিলিতে আমার বড় 3 ভাই, আমাদের কোনো বোন নাই, এখনো নাই। আমার বাবার আবার একটা মেয়ের খুব শখ ছিল। তো ওই মুহূর্তে পুলিশ আসে ইনকোয়ারি করার জন্য। পুলিশকে সে রিকোয়েস্ট করে যদি বাচ্চার কোনো গার্ডিয়ান না পাওয়া যায় সেক্ষেত্রে বাচ্চাটার লাইবিলিটি সে নিতে পারে। তো একটা কেস করে এটা আমার আমাদের ফ্যামিলিতে আসা হয়।
যাই হোক, ওই বাচ্চাটা ফর্মালিটিস গুলো মেইনটেইন করে উনি বাচ্চাটাকে অ্যাডপ্ট করে।
জি। তারপর বাচ্চাটা ফ্যামিলিতে আসার পর মোটামুটি 4-5 দিন খুব ভালো ছিল। তারপর হঠাৎ বাচ্চাটা কিছু অস্বাভাবিক, বাবা যখন বলছে অস্বাভাবিকতা ছিল কিছু, এরকম মনে হচ্ছে কিছু সিমটম দেখা যায়। যেরকম আজানের সময় হলে বাচ্চাটা খুব জোরে কান্না করতো, খুব জোরে কান্না করতো, অস্বাভাবিক ভাবে কান্না করতো। এবং বাচ্চাটা গায়ের রং চেঞ্জ হতো, বিষয়টা অড লাগতেছে আমার কাছে, আমার বাবার কাছে ওই সময়, যে বাচ্চার কালার মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হওয়া, চেঞ্জ হতে পারে স্বাভাবিক, কিন্তু খুব দ্রুত চেঞ্জ হওয়াটা অস্বাভাবিক। তো আমার নানু তখন জিনিসটা লক্ষ্য করে সে বলছে যে বাচ্চাটা সম্ভবত কোনো খারাপ কিছু, যেটা আবর্জনায় টুপে ছিল, খারাপ কিছু তো ভর করছে, এটা ট্রিটমেন্ট করা উচিত। তো আমার বাবার একটা পরিচিত কবিরা ছিল সাতক্ষীরায়, সেজু ভাইয়ের ওখানে ট্রিটমেন্ট হয়েছিল।
ডাক্তারের ওখানে না গিয়ে ওখানে কেন?
ডাক্তারের ওখানে আমার বাবার মনে হচ্ছে হয়তো এটা অস্বাভাবিক কিছু, যেটা স্বাভাবিক কোনো অসুখের মতো না,
প্যারানরমাল
কিছু, এই জন্য ডাক্তার শরণাপন্ন হয়নি। তো সামহাও সে সাতক্ষীরা উদ্দেশ্যে যাত্রা করে, সে কবিরাজের কাছে যায় এবং কবিরাজ মোটামুটি তাকে সরিষা তেল পরা আর একটা বালিশে একটা তাবিজ দিয়েছিল, যেটাতে থাকতে হবে মানে ঘুমানোর জন্য, ইউজ করার জন্য। তো তার ফিরে আসে, ফিরে আসার পর মোটামুটি বাচ্চাটার এই রোগগুলা বা এই সিমটমগুলা, ওই অস্বাভাবিক অ্যাক্টিভিটিস গুলা তখন মানে আর দেখা যায় না। পরবর্তীতে 7-10 দিন ভালো গেল, তারপর থেকে আবার এই সমস্যাটা আরো ডাবল নিয়ে শুরু হইলো, খুব জোরে জোরে কান্না করে। এখন আরেকটা জিনিস অ্যাড হয়েছে, সেটা পাতলা ব্যাঘানো হতো বাচ্চাটার, অকেশনালি পাতলা ব্যাঘানো হতো, এবং পাতলা ব্যাঘানটা নর্মাল ছিল না, কালারটা একটু সাদা, একটু আঠালো, এই ধরনের কিছু, এবং খুবই রিয়েক্ট করতেছিল বাচ্চাটা। মা খুব শঙ্কিত হয়ে পড়ে এবং বলে যে না, এটার ট্রিটমেন্ট এখনই করা উচিত। তো বাবা ভয় পেয়ে যায় এবং সে দেরি না করে আবার সাক্ষীর উদ্দেশ্যে রওনা করে। রওনা করার পর কবিরাজ পর্যন্ত তাদের ব্যাড লাক আর পৌঁছাতে পারে নেই, অন্তত ওই বাচ্চাটা মারা যায়। তো মারা যাওয়ার পর ওই আমাদের সাতক্ষীরাতে একটা বাগান বাড়ি ছিল, বাগান বাড়িতে বাচ্চাটাকে কবরস্থ করা হয়। তো কবরস্থ করার পর জিনিসটা হয়তো বা একটু খারাপ আসছে তাদের কাছে, যাই হোক রাতের বেলা তারা রওনা না করে সকাল ভোরবেলা তাড়াতাড়ি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। তো বাবা বলতেছিল যে একটু দেখে যাই, লাভ একটু দেখে যাই, কবরটা দেখে যাই। তো যে জিনিসটা অড লাগে, এখানে কবরটা ছিল না, আই মিন কবরটা ছিল না বলতে কবরটা যেরকম তারা দেখে গেছে ওরকম ছিল না।
কিরকম?
তো কবর যখন নতুন অবস্থায় খোঁড়া হয় ওই কবরটার অবস্থা ঠিক সেরকম ছিল, একদম নতুন অবস্থা, কিন্তু ওখানে ভিতরে কোনো ডেড বডিও ছিল না,
ওই লাশটাও ছিল না,
না মানে কোনো বাচ্চা ছিল না, এবং যারা কবরস্থ করছে মুরব্বীরা, আমার বাবা মা,
মানে কবরটা কি এরকম হয়েছে যে মানে কোনো পশু পাখি খুঁড়েছে এরকম?
জিনিসটা এরকম না, যদি পশু পাখি, কুকুর বা শিয়াল খুঁড়ে থাকে তাহলে একদিক দিয়ে ঘুরতো এবং একটা চিহ্ন থাকতো যে এখান থেকে ঢুকছে ভিতরে এবং বডিটা নিয়ে বের হয়ে গেছে। না, জিনিসটা এরকম ছিল না,
পুরোপুরি ওপেন ছিল।
আমি যদি বুঝতে ভুল করে না থাকি, মানে ঘটনাটা হচ্ছে এরকম যে একটা কবর নতুন খোঁড়ার সময়, মানে কাউকে কবর দেওয়ার জন্য যেভাবে খোঁড়া হয়, ঠিক আপনারা যে দেখছেন ঠিক ওইভাবেই কবরটা রয়েছে, মানে মনে হচ্ছে সদ্য খোঁড়া হয়েছে,
সদ্য খোঁড়া হয়েছে, কাউকে দাফন করা হবে,
পরিও
না, এবং আশেপাশে চার্জও এরকম কোনো বডি পাওয়া যায় নাই। তবে আজও যেটা একটা কোশ্চেন মনের মধ্যে বাজে যে আসলে বাচ্চাটা কি এটা হিউম্যান মানে কোনো বেবি ছিল কিনা, বা
মানে আপনাদের ধারণা মনে করছেন যে এটা অন্য কিছু ছিল এবং সেটা তারা নিয়ে গেছে,
হতে পারে এরকম কিছু। আর যেরকম নানু বলছিল যে হয়তো খারাপ কিছু আচর করছে, হতে পারে ওখান থেকে বাচ্চাটা তারা নিয়ে গেছে এরকম,
মানে তারা টার্গেট করেছে তারাই নিয়ে,
হতে পারে এরকম।
তবে আমি জানি না আসলে ঘটনাটা কি, তবে এতটুকু বলতে পারি যে যদি আপনার বাবা ওই সময়ে কবিরাজের কাছে যাওয়ার সিদ্ধান্তটা না নিয়ে যদি ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিত, হয়তো বা আজকে পরিণতি অন্য কিছু হতে পারতো, হয়তো বা, আমরা জানি না আসলে কি। তো যাই হোক, এসব ক্ষেত্রে কারণ বাচ্চাটার যে সিমটমের কথা বলা হয়েছে, এটা কিন্তু মোরাললেস অনেক বাচ্চাদের মধ্যে এই ধরনের সিমটম দেখা যায় যে গায়ের বডির কালার চেঞ্জ হয়ে যাওয়া, এটা হয়তোবা পরবর্তীতে এই ঘটনাটার জন্য আপনাদের কাছে আরো বেশি হরর মনে হচ্ছে যে আগের ঘটনাগুলো। তবে আমার প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে যে বাচ্চাদের এই ধরনের কোনো পরিবর্তন দেখলে অবশ্যই প্লিজ ডাক্তারের কাছে যেতে ভুল করবেন না, প্রথমেই ডাক্তারের শরণাপন্ন হন। তো যাই হোক বাবু ভাই, এই ছিল আপনার প্রথম ঘটনা, আমরা পরের ঘটনায় যাই।
আমার পরের স্টোরিটা ঘটে উত্তরার আজমপুরের পূর্ব দিকে, একটা জায়গা আছে নাম হচ্ছে দেওয়ানবাড়ি, ওইখানে একটা
কত সালের দিকের ঘটনা,
এটা 1996 সালের ঘটনা, যখন আমি প্রথম স্কুলে যাওয়া শুরু করি ওই সময়কার ঘটনা। ওইখানে আমাদের একটা আশেপাশে কোনো বাসা ছিল না, কিন্তু চারদিকে ধান ক্ষেত সমৃদ্ধ, মাঝখানে একটা চার রুমের একটা বাসা ছিল, ওই বাসাটা আমরা ভাড়া থাকতাম। বাসাটা একটু লোকেশনটা একটু ডিসক্রাইব করি অল্প কথায়, বাসাটার উত্তর দিকে ধান ক্ষেত ছিল এবং ধান ক্ষেত গুলো সর্বশেষ প্রান্তে জোড়া জোড়া তাল গাছ ছিল, সেম এজ ওই মাঠটার পশ্চিম দিকেও পূর্ব দিকেও এরকম তাল গাছের অনেক বাগান ছিল বলা যায়। তো ওইখানে গ্রীষ্মকালে যখন খুব গরম পড়তো, দেখা যায় আমার ফ্যামিলির মেম্বার্সরা, আমার বাবা মা আমার বড় ভাই, তারা সবাই ছাদে গিয়ে একটু বাতাসের জন্য বিশ্রাম নিতাম গরম। যেদিন ঘটনাটা ঘটে রাত মোটামুটি 11টা কি 12টা হবে এরকম, আমরা ছাদে থাকি অবস্থান করি এই সময়, হঠাৎ আমার বাবা নোটিস করে যে ওখানে তাল গাছের উপর একটা আগুন, আগুনের ছোট একটা বল সাইজ একটা গোলার মতো জ্বলতেছে। তাদের কাছে মনে হয়েছে কোনো গাছই হয়তো বা তাল পাড়তে ওখানে উঠছে, কিন্তু এত রাতের বেলা তো মনে হয় উঠার কথা না। কিছুক্ষণ পর আমরা সবাই নোটিস করি যে ওই আগুনের গোলাটা তাল গাছ বলার পর নিচে পড়ে যায়, নিচে পড়ে ওটা ভ্যানিশ হয়ে যায়, কিন্তু এটা কোথাও ফায়ারিং করে না, আগুন ধরার মতো কোনো কিছু সৃষ্টি হয়নি। তো এটা আমরা প্রথমে সাধারণভাবে নিচ্ছিলাম যে হতে পারে কেউ উঠছে, তার হাত থেকে কোনো হারিকেন বা কুপি পড়ে গেছে, গিয়ে থাকতে পারে এরকম। তো কিছুক্ষণ পরে আমরা যেটা নোটিস করলাম, দেখি এক তাল গাছ থেকে আরেক তাল গাছে কিছু আগুনের গোলা সদৃশ কিছু বিনিময় হচ্ছে, এরকম আদান প্রদান হচ্ছে। জিনিসটা দেখে খুবই মানে আমাদের অড লাগে এবং ভয় পেয়েছে,
মানে আগুনের গোলা এক তাল গাছ
এক তাল গাছে
ছুড়িয়ে মারা,
হ্যাঁ ছুড়িয়ে মারা হচ্ছে। তো আমার বাবা মা ভাই সবাই এটা দেখে সঙ্গে সঙ্গে আমাদেরকে নিয়ে ঘরে চলে যায়, এবং ঘরে চলে যাওয়ার পর আর নোটিস করে যেটা যে কিছুক্ষণ ঘরে থাকে স্টে করার পর ছাদের উপর ধূপধাপ আওয়াজ শুনতে পাই আমরা, আওয়াজ বলতে মনে হচ্ছে কেউ মারামারি করতেছে, দুইটা বড়
মানুষ যেরকম
যেরকম সাউন্ড হয় এরকম। তো এটা ডিউরেশন ছিল মোটামুটি 1-2 মিনিট এরকম ডিউরেশন হতো, মানে ভয় পেতাম আমরা সবাই একটা রুমের মধ্যে স্টে করতাম, এতটা ভয় পেতাম যে তখন।
এটা কি ফ্রিকোয়েন্টলি ঘটতো নাকি
না ফ্রিকোয়েন্টলি?
আচ্ছা প্রায়ই দেখা।
হ্যাঁ, এবং আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি শোন ভাই, যেটা ওই আমাদের বাড়ির পিছনে দক্ষিণ পাশে একটা পুকুর ছিল, ওই পুকুরের আশেপাশে কিছু তাল গাছ ছিল, মানে আমাদের বাসাটার লোকেশন ছিল এরকম উত্তর দক্ষিণে কিছু তাল গাছের সারি এবং মাঝখানে আমাদের বাসা, এবং এক পাশে ধান ক্ষেত এক পাশে পুকুর, আশেপাশে এরকম বসতি ছিল না। এখন বাড়িটা আসলে একটা রিমোট সাইটে পড়ে গিয়েছিল ওই সময়, 96 সালের ঘটনাও এরকম ছিল ওই সময়। তো এই ছিল মোটামুটি ঘটনাটা।
তার মানে হচ্ছে যে ওই বাড়িতে ফ্রিকোয়েন্টলি এই ঘটনা, যতদিন ছিলেন এই ধরনের ঘটনা আপনারা টের পেতে
এক্সপিরিয়েন্স করছেন ওখানে। তো যে ঘটনাটা একটা পুকুরের কথা বলছিলাম, আমাদের বাড়ির পিছনে পুকুরটাও কিছু কিছু ঘটনা আমাদের কাছে ঠিক নর্মাল মনে হয় নাই, যেরকম প্রতি বছরে পুকুরে এক বাপের এক সন্তান মারা যেত, মৃত্যু গুলো খুব স্বাভাবিক ছিল না, ডুবে যাওয়া, ডুবে গিয়ে যে লাশ ভেসে ওঠা, এরকম সিমটম গুলো ছিল না। দেখা যায় মারা গেছে একদিনে ডেড বডি খুঁজে পাওয়া যায়, এরকম ঘটনা ঘটছে। আর যেটা দুঃখের বিষয় যে ওই 97-98 সালের দিকে পুকুরে আমার মামা তিনি মারা যান এই অবস্থাতেই, আমাদের বাড়িতে
ডুবে মারা যায়।
ঠিক, ডুবে মারা যায় এবং তার ডেড বডিটা খুঁজে পাওয়া যায় 3-4 ঘন্টা পর, এবং খুব গভীর বিধায় যারা সার্চ করছে ডেড বডিটা খুব সহজে পায় নাই, খুব গভীর পুকুরটা। এবং শেষে একে পাওয়া গেছে মাটিতে, তার মাথাটা নিমজ্জিত অবস্থায়, মাথাটা কাদার মধ্যে গিরে রাখা ছিল,
পুকুরের গভীরে মাটিতে কাদা জড়িয়ে,
এবং তার ঘাড়টা ভাঙা ছিল এবং বাম গালে একটা চর বা এই ধরনের একটা কালো স্পট ছিল।
মানে আমি পুকুর নিয়ে অনেক ঘটনা পাই আমরা, যেখানে বলা হয়ে থাকে পুকুরে প্রতি বছরই মানুষ মারা যায়। আমি এই জিনিসগুলোকে পুকুরের কোনো অস্বাভাবিকতা হিসেবে নিতে পারি না। আমার কাছে মনে হয় যে অনেকে অসাবধান বশত বা কোনো কারণে পুকুরে অসাবধান হয়ে, বা কেউ, আপনার মামা কি সাঁতার জানত
না? সাঁতার জানত না, এই জন্যই উনি আপনার সাবধানতার জন্য পুকুরে পাশ দিয়ে ওখানে মানে ঠাই পাওয়া যেত, ওখান দিয়ে সে নামতো, গোসল করতো, কিন্তু তার ডেপুট পাওয়া একদম সেন্টার পজিশনে।
আর এই জিনিসগুলোই আসলে এই ঘটনাগুলোকে মানে একটু অন্যরকম করে দেয়, যে সিমটম গুলো মৃত্যুর পরবর্তীতে বডিতে যে ধরনের সিমটম পাওয়া যায়, এই সিমটম গুলো
দূরে গেলে কিন্তু বডিটা ভেসে ওঠার পর
প্রশ্নবিদ্ধ করে আর কি, এই ধরনের সিমটম গুলো। তো যাই হোক, মানে এটা ছিল আপনার দ্বিতীয় ঘটনা, এবং যেখানে একটা জিনিস আমি ছোট্ট করে একটু সবার সাথে শেয়ার করতে চাই, যে ওখানে উনি তাল গাছের ঘটনা বলেছেন, আমি শিওর আপনি কি ওখানে তাল গাছগুলো আছে বর্তমানে?
এখন নাই,
এখন নেই, মানে এখন কিন্তু মানে পুরো দেশে, সারা দেশে এরকম গাছ টাছ কেটে ফেলা হচ্ছে, এবং আমরা ডরে অনেক ধরনের তাল গাছকে তো আমরা হররই বানিয়ে দিয়েছি, তাল গাছ অনেক হরর ঘটনা, কিন্তু ঘটনা হচ্ছে এবার একটু চিন্তা করে দেখেন যে ইদানিং কিন্তু আমরা মানে দেখতে পাচ্ছি যে বজ্রপাতে কত মানুষ মারা যাচ্ছে বাংলাদেশে, মনে হয় গত এক দশকের মধ্যে এটা রেকর্ড পরিমাণ হয়ে গেছে বজ্রপাতে, এবং এখনো পর্যন্ত এটার কারণ যদিও স্পেসিফিক জানা যায়নি, কিন্তু অনেকেই যারা বিশেষজ্ঞরা বলছে বড় বড় গাছগুলো কেটে ফেলা হচ্ছে, তাল গাছ এই ধরনের বট গাছগুলো নাই হয়ে যাচ্ছে, যেই গাছগুলো আগে বজ্রপাতের ধাক্কাটা সামলে নিত। তো বুঝতেই পারছেন যে আমরা ভয় পেয়ে আর যেভাবে গাছকে যেভাবে নিধন করছি এতে কিন্তু আমরা
বিপর্যয়ের সম্মুখীন।
তো যাই হোক, আরো একটা বিষয় একটু বলি, যেহেতু বজ্রপাতের এই ধরনের ঘটনা ঘটছে প্রত্যেকেই বৃষ্টির সময় বা এই ধরনের মানে দুর্যোগের সময় একটু সাবধান থাকার চেষ্টা করুন, এবং জানার চেষ্টা করুন যে বজ্রপাতের সময় কি কি ধরনের সেফটি গুলো আপনাদের একটু অবলম্বন করা দরকার। টিভিতে, পত্রিকায়, সব জায়গায় এগুলোর সেফটির বিষয়গুলো বলা হচ্ছে। আমাদের সাধারণ লাইফে আমরা বজ্রপাতকে এত একটা পাত্তা দিই না চলাফেরার সময়, কিন্তু এতে কিন্তু প্রচুর দুর্ঘটনা ঘটছে। তো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। তো আমরা পরবর্তী ঘটনায় যাই।
আমার পরবর্তী ঘটনাটা খুব রিসেন্ট, আমরা গাজীপুরে শিফট হই 2000 সালের দিকে, এরকম 2002 বা 2003 হবে। ওই বাড়িতে কিছু ঘটনা ঘটে, আমাদের বাড়ির দক্ষিণ দিকে একটা বাঁশঝাড় ছিল, ওখান থেকে শুরু করি আমি ঘটনাটা। বাঁশঝাড় ছিল, ওই বাঁশঝাড়ে যাদের বাঁশঝাড়, ওই বাড়ির মালিকের ওয়াইফের যে বেবি হতো, মৃত বেবি হতো, এবং দেখা যায় জন্মের পর মারা যেত, 1 বছর বা 6 মাস বা 3 মাস, অনেক পরিমাণ সঙ্গে
কোনো কারণে সে বাচ্চাগুলো আর টিকত
না। তো ওই বাচ্চাগুলোকে বাঁশঝাড়ের মধ্যে, আমি যদিও জানি কোনো ধর্মীয় রীতিনীতি ছাড়াই মাটি চাপা দিয়ে রাখতো ওই বাঁশঝাড়ের মধ্যে। তো আমি যখন কলেজে পড়তাম, আমার কলেজ থেকে যখন ফেরত আসতাম, একদিন দিন ঘটনা ঘটে আর কি, সন্ধ্যা আমি সরাসরি ঘটনা দিয়ে চলে যাই। আমি কলেজ থেকে আসতে আসতে মোটামুটি সন্ধ্যা হয়ে যায়, ওইটা ছিল এরকম বাসার দিকে যাওয়ার, বাঁশঝাড়ের ভিতর দিয়ে যেতে হবে, সন্ধ্যা ঠিক সন্ধ্যা হয়ে আসছে এরকম, বা সন্ধ্যা হয়ে গেছে, আশপাশ অন্ধকার হয়ে গেছে, ওই সময় ওই বাঁশঝাড় উপস্থিত। নর্মালি আমি যাচ্ছিলাম ওই বাঁশঝাড়ের মধ্যে দিয়ে, হঠাৎ দেখি শেষ প্রান্তে যেটা বাঁশ বড় রাস্তার পথের মাঝখানে বাঁকা হয়ে আছে। তো বাঁকা হয়ে আসছে জিনিসটা আমার কাছে অড লাগছে, এরকম মানে বৃষ্টি হয়েছে কিন্তু এখানে ঝড় হয় নাই, মানে আগের দিন রাতের বেলা বৃষ্টি হয়েছে কিন্তু ঝড় হয় নাই। আর বাঁশ দুইটা ছিল খুব বড় বাঁশ, যেখানে বাঁকা হওয়ার মতো কোনো স্কোপ ছিল না। আমি ভয় পেয়ে ওই বাড়িতে চলে যাই, যাদের বাঁশঝাড়,
বাঁশগুলো কিরকম রাস্তায় বাঁকা হয়ে
পড়েছিল এবং ভাঙা না। তো বাড়ির আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমি একটু ভয় লাগতেছে, আপনি আমাকে একটু আপনি জায়গাটুকু পার করে দেন। উনি টর্চ লাইট নিয়ে আসে, আসার পর আমি দেখি, নোটিস করি সুমন ভাই যে এখানে ওই বাঁশ দুইটার আগের মতো অবস্থা ছিল না, খুবই নর্মাল এবং সোজা হয়ে আছে,
মানে হেলে
হেলে পড়ে না একদম, কোনো মানে দেখা বোঝার উপায় নাই, যেগুলো কোনো একটা বাঁকা ছিল।
আচ্ছা আচ্ছা।
তো আমি জিনিসটা মনেই রাখি। তো বাসায় ব্যাক করার পর আমি ফ্রেশ হওয়ার আগেই মাকে আমি সব জানাই যে মা আসার সময় এখানে বাস ছাড়া আমি বাস দুটো পাকা অবস্থায় দেখতে পেয়েছি। সেই তো কেউ বোধ করে যে কি মানে করে কি বসত করে বললাম যে বাসার আঙ্কেলের সাহায্যে আমি রাস্তাটা পার হয়েছি। পরে মা কিছু দুয়ার দূর এরকম কিছু করে ফু দিল আমাকে। তখন জিজ্ঞেস করলাম সমস্যাটা কি কি হয়েছে এখানে। পরে বলতেছে এই জায়গাটা আমার মাতৃ আমাকে ইনফর্ম করছে যে এই বাসগুলো নাকি ডেঙ্গায় আসতে হয় না, আমি আসিনি এই পথে, কারণ আসলে আমার কোনো বিপদ হতে পারতো এরকম কিছু সে বলছে আমাকে। তখন আমি নিরাপদে বাসায় ফিরে আসতে পারছি। আমার এই বাসায় আরো একটা ঘটনা আছে যেটা খুব রিসেন্ট আমার সাথে ঘটে গেছে 2013 সালে। তো তখন আমার অনার্সের পরীক্ষা চলতেছিলাম, খুব লেট নাইট করতেছিলাম, পড়া শেষ করে মোটামুটি ফ্রেশ হবো তাই ওয়াশরুমের দিকে আমি যাওয়ার জন্য বের হই। তো আমার যে রুমের দরজা, দরজা বরাবর আমাদের বাসায় আমাদের হাঁস মুরগি পালার ঘর ছিল, যেটাকে আমরা খোয়ার বলি আঞ্চলিক ভাষায়। ওই খোয়ারটা ছিল ঠিক আমার দরজা বরাবর মোটামুটি 60-70 ফিট দূরে অপোজিট, ওইটার পাশে আমাদের ওয়াশরুমটা। তো আমি যখন গেটটা খুলি হঠাৎ ঘরের উপরে একটা অবজেক্ট আমি লক্ষ্য করি, যেরকম মানে বডিটা ছিল লাইক কুকুরের মতো, কিন্তু কুকুরের মতো তার বডিতে কোনো পোষণ দেখতে পাইনি। আমার কাছে মনে হয় তার বডিতে কোনো পোষণ ছিল, ত্বকটা একদম ফ্রেশ, মানে কিছু একটা রিফ্লেক্ট করতেছে তার বডি থেকে এরকম আমার কাছে মনে হয়েছে। তো আমি 3-4 সেকেন্ড তাকায় থেকে জিনিসটা কি আমি বোঝার চেষ্টা করতেছিলাম। তখন এটা মানে আমি চিন্তা করতে করতেই ওই জিনিসটা ডান দিকে ঘুরে আমার দিকে তাকায়। ডান দিকে তাকানোর পরই যেটা ঘটে প্রিপেয়ার ছিলাম না এই বিষয়টার জন্য, ওটা লাভ দেয় আমাকে লক্ষ্য করে। লাভ দেয় আমি দেখলাম যে তার সামনের দুইটা হাত শূন্যে ভেসে আসতেছে আমার দিকে, তার পিছনের পা দুইটা ঠিক ওখানেই। মনে হলো যে একটা ছোট একটা অবজেক্ট লম্বা হয়ে গেল, মানে স্প্রিং এর মতো যেরকম লম্বা হয়ে যায় এরকম বিষয়টা। আমি খুব ভয় পাইছি এবং জোরে চিৎকার দিয়ে গেটটা লাগিয়ে দিচ্ছি। আমাদের গেটটা ছিল লোহার, গেটটা যখন আমি লাগিয়ে মানে ধাক্কা দিই জোরে একটা বিকট শব্দ হয়েছে, এবং শব্দ একটা হয় না এখানে, শব্দ হয়েছে দুইটা। যখন দরজাটা লেগে গেছে শব্দ করে বাইরে থেকে কোনো একটা ফোর্স আবার দরজাটা খোলা ট্রাই করেছে এরকম কিছু, যার ধরুন আবার একটা দ্বিতীয় সেকেন্ড একটা সাউন্ড হয়েছে। এবং ওই অবস্থায় আমার পাশের রুম থেকে আমার মেজ ভাই চোর চোর বা এই ধরনের কিছু সাউন্ড করে বের হয়ে আসে লাঠি টর্চ নিয়ে, কিন্তু বাইরে সে কোনো কিছু লক্ষ্য করতে পারেনি, কোনো কুকুর বা মানুষের কোনো ছায়া পর্যন্ত নেই বাসে। যখন আমি ভিতরে অবস্থান করতেছিলাম, ভিতরে মা আসে, মা এসে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন আমি সারা বডি আমার খুব কাঁপতেছিল, এত ভয় পাইছি যে খুব কাঁপতেছিলাম। তখন ঠান্ডা হয়ে মা 10-15 মিনিট ঘটনাটা বলতে পারছি যে আমার এরকম কিছু দেখছি, ভয় লাগছে। পরে ওই মুহূর্তে বাসায় মা কিছু আপনার যে ধর্মীয় কিছু দোয়া দূরত বা এরকম করে তারপর সোনার উপর পানি দিয়ে আমাকে রাতের বেলায় গোসল করে আমি মার সাথে ছিলাম।
আপনি বলেছিলেন যে আপনাদের এখানে একটু খামার টাইপের আছে ছোট, আপনারা কিছু পালেন তো ওগুলার কি কোনো কিছু হয়েছিল?
না, আমার বাড়িতে সুন্দর কবুতর আছে, কিছু পরিমাণ হাঁস মুরগি, ওগুলো কোনোটা ঠিকঠাক ছিল,
মানে কোনো
হারাই
বা কুকুর এই ধরনের
না
এসেছে ওটার
উপর ওরকম কিছু দেখা যায় নাই, সেটা জানতে পারতাম সকালবেলায় যেখানে হয়েছে।
এটা একটু আসলেই মানে অন্যরকম ঘটনা, মানে আমি প্রথমে এটাই ধরে নিয়েছিলাম যে হয়তো আপনার বাড়িতে যেহেতু আপনি পশু পাখি পালা হচ্ছে যে হয় না অনেক সময় খামার গুলাতে চলে আসে শেয়াল বা কুকুর রাতের বেলা খাওয়ার জন্য, তো এটা হতে পারতো। কিন্তু যেহেতু ওখানেও কিছু হয়নি এবং আপনি এই একটা ঘটনা দেখেছেন, ডেফিনেটলি আমার মনে হয় এটা ভিন্ন কিছু হতে পারে। তো আমি জানি না এখানে যারা আছে কার কাছে কেমন লেগেছে, তবে আমরা চেষ্টা করেছি এক্সপিরিয়েন্স গুলো একজন আরেকজনের সাথে শেয়ার করার। তো বাবু ভাই এইগুলোই ছিল আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছেন, এবং আই হোপ যে আপনার সাথে আর এই ধরনের কোন ধরনের হরর এক্সপিরিয়েন্স না ঘটুক, এবং যদি ঘটে যায় অবশ্যই ডরের কোন না কোন জার্নিতে অবশ্যই আপনি আবার আমাদের সাথে যোগ দেবেন। তো চলুন সবাই, আরো একজন তো আছে এই মুহূর্তে আমাদের সাথে, তার ঘটনার দিকে যাই এবং তার ঘটনাগুলো আমরা শুনি কি ধরনের ঘটনা আছে। এবং এতক্ষণ ধরে আমরা যে ঘটনাগুলো শুনলাম আই হোপ যে আপনাদের কাছে বেশ ভালোই লেগেছে। কিছু কিছু ঘটনা ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লেগেছে, আমি জানি না আপনাদের কাছে কি রকম লেগেছে। তো এখন যে আছে তার পরিচয়টা একটু জানবো। তার পরিচয় জানার আগে একটু আবারও আমি বলতে চাই, ডরে অনেকেই রয়েছে, আপনারা যেমন আজকে ডরের জার্নিতে এসেছেন পুরো বাংলাদেশ জুড়ে, এবং ইভেন আমি যে রেসপন্স পাচ্ছি বাংলাদেশের বাইরেও অনেকে রয়েছে যে ডরে আসতে চাচ্ছে, ডরের জার্নিতে যুক্ত হতে চাচ্ছে। তো প্রত্যেকের জন্যই ডরের দরজা খোলা আছে, আপনি চলে আসতে পারেন ডরে, আপনি আমাদেরকে ফোন করতে পারেন, অথবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, অর্থাৎ আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে এসেও আপনি আপনার ফোন নাম্বার, কোথায় থাকেন এবং কি ধরনের ঘটনা রয়েছে সংক্ষেপে লিখে আমাকে ইনবক্স করতে পারেন। সো আমি আমার পেজের ঠিকানাটা একটু বলে দিচ্ছি, www.facebook.com/rjsuman, এবং স্পেলিংটা হচ্ছে SUMAN। এখানেও এসেও আপনি আপনার ঠিকানাটা আমার কাছে দিতে পারেন এবং আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব, যাদের ঘটনা ডরে প্রচারের যোগ্য হয় এবং ডরের কোনো একটা জার্নিতে অবশ্যই আপনি ইনক্লুড হয়ে যাবেন। তো এবার আমরা আমাদের অতিথির কাছে যাই, একটু পরিচয়টা জানি আপনার।
আমি আলিনজিব রায়, আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে বিএসসি করছি কম্পিউটার সায়েন্সে। সো আমি হাই বলতে চাই আমার সকল ফ্রেন্ডদের, লিসেনারদের, অ্যান্ড স্পেশালি আমার ভাই অ্যান্ড আপুকে।
ওকে, নওয়াজ, আপনি কম্পিউটার সায়েন্স
পড়ছেন,
একদম সম্পূর্ণ সায়েন্স নিয়ে ঘাটাঘাটি। সো ডু ইউ বিলিভ ইন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস?
অ্যাকচুয়ালি যদি বিলিভের দিক দিয়ে বলতে চান, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বললে ইয়েস আই বিলিভ, আর আপনি যদি ভূতের কথা বলেন দেন নো। আর আমি মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম, তো আল্লাহ সোজা সোজে কোরআনের আয়াতে বলছে যে আমি মানুষের জিন জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। সো জিনদের তো অবিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না।
ওকে, আমি এই দিক থেকে একটা ঘটনা আমি একটু ছোট্ট করে বলতে চাই, মানে কিছুদিন আগে, খুব হয়তো 5-7 দিন আগের একটা ঘটনা, আমি নেট পাস করার সময় একটা ঘটনা আমার চোখে পড়ে, খুব সম্ভবত ঘটনাটা ইকুয়েডরের কোনো একটা ঘটনা হবে। ইকুয়েডরের কোনো একটা ইউনিভার্সিটিতে, মেডিকেল ইউনিভার্সিটিতে এই ঘটনাটা ঘটছে, এখনো ঘটছে। মেডিকেলের একটা করিডোরে একজন ক্লিনার রয়েছে না, ওনারা একজন গভীর রাতে একজন খুব ওখানে ক্লিন করছিল, পরিষ্কার করছিল, হঠাৎ করেই সে একটা বিষয় খেয়াল করে, সেটা হচ্ছে এই মেডিকেলের করিডোরের মধ্যে কোনো কিছু একটা মুভ করছে। তো সে তখন, এখন তো স্মার্টফোনের যুগ, প্রত্যেকের হাতে স্মার্টফোন রয়েছে, তো সে করেছে কি, দরজার আড়ালে ওইখানে হচ্ছে দরজাগুলোর মাঝে ছোট ছোট কাচের একটা উইন্ডো থাকে যেগুলো দেখা যায়, তো সে করেছে ওই উইন্ডো দিয়ে ভিডিও করেছে, এবং ভিডিওতে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, কোনো একটা ডক্টর্স রুম থেকে কোনো একটা শ্যাডো বের হয়ে এসছে, এবং শ্যাডোটা বের হয়ে আসার পরে মানে এদিক ওদিক তাকাচ্ছে, একটু মুভ করছে প্যাসেজের মধ্যে, তারপরে হঠাৎ করে আবার বিলীন হয়ে গেছে। ভিডিওটা এখনো রয়েছে ইউটিউবে, চাইলে অনেকে খুঁজে দেখতে পারেন, ইউটিউবে আছে ইকুয়েডরের একটা ঘটনা। তো পরবর্তীতে আমি যেটা একটু পড়ে জানলাম যে, যেটা হচ্ছে যে এই মেডিকেল ইউনিভার্সিটিতে একটা টিচার ছিল, এবং যে টিচারটা মারা গেছে, এবং টিচারটা খুব সম্ভবত যেই করিডোরটা এবং যে রুমটা আছে ওখানেই টিচারটা বসতো, এবং সে ডক্টর ছিল, এবং অনেকেই উনাকেই রাতের বেলা নাকি যাতায়াত করতে দেখে এবং এই করিডোরটার মধ্যে, এবং পুরো মেডিকেল কলেজ জুড়ে এই ঘটনাটা প্রচলিত রয়েছে, এবং ভিডিওতে রয়েছে। আমি জানি না ভিডিওটা ফেক কি ফেক না, তবে আপনারা চাইলে একটু দেখতে পারেন, ভিডিওটা অদ্ভুত একটা ভিডিও, স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনো একটা অবয়ব শ্যাডো জাস্ট ওয়াক করছে, একটু বের হয়েছে দরজা থেকে। তো এরকম অনেক কিছু ঘটে যে মেডিকেল সায়েন্স, যেখানে মানে বিন্দু মাত্র এইসব বিষয়কে খুব একটা পাত্তা দেওয়া হয় না, সেই জায়গাতে এটা ঘটেছে।
প্যারানর্মাল অ্যাক্টিভিটি যদি থাকে তাহলে তো মেডিকেল সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স ডিপেন্ড করবে না সবসময়, এটা
রাইট, সেটাই আমি বলতে যাচ্ছি। তো আমরা আপনার ঘটনার দিকে যাই, আপনার যে ঘটনা রয়েছে এটা আসলে কবে থেকে শুরু এবং কি ধরনের ঘটনা ছিল?
আসলে এটা শুরু হয়েছে আমি এসএসসি পরীক্ষা শেষ করার পরে, আর আমি প্রথম থেকে বলি ঘটনাটা, আমি আমার এলাকার জেলা স্কুল থেকে আর কি এসএসসি পরীক্ষা দেই, দিয়ে আমি আমার যে গ্রামের বাড়ি সেখানে যাই।
পাঁচ মিনিটের ছোট্ট একটা বিরতি নেবার সময় হলো। কিভাবে আজ আপনার সঙ্গে সুমন আছে এবং শান্ত আছে অন দ্য স্পট থেকে, সাউন্ডে রয়েছে লোভন। আজকে আমাদের সঙ্গে সফরসঙ্গী শ্রাবণ, মাবু, নওয়াজ এবং আনোয়ার। আপনারা শুনছেন ডরের 91তম পর্ব, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। গভীর রাত, ঠিক রাত একটায় আরো একবার আপনাকে স্বাগত জানাবো ডরে, বলে দেব দরের রেসিপি যারা সত্যি সত্যি দরকে উপভোগ করতে চান তারাই রেসিপি মেনে দর শুনবেন ভিজি ঠিক রাত একটায় দর দরকে আরো একটু আপন করে পেতে আরো একটু কাছাকাছি অনুভব করে পেতে তিনটি জিনিস মাথায় রাখুন একলা ঘর ঘুটঘুটে অন্ধকার চারপাশে কাছাকাছি কেউ নেই কোথাও জানালাটা হালকা করে খোলা রাখুন নিশ্চুপ একেবারে নিস্তব্ধ এরকম একটি অবস্থায় রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড তারপর শুনতে থাকুন ডর দেখুন ডর মানে আমরা যে বলি ভয় সেটা পান কিনা পেছে আবার মূল গল্পে ডর
আমি আমার এলাকার জেলা স্কুল থেকে আর কি এসএসসি পরীক্ষা দিই দিয়ে আমি আমার যে গ্রামের বাড়ি সেখানে যাই আমার গ্রামের বাড়িটা ছিল উপজেলা সদর থেকে অনেকটা ভিতরে প্রায় 10 কিলোমিটার ভিতরে অনেকটা রিমোট এলাকা ছিল আমি আর কি গ্রামে যাওয়ার পরে ওই এসএসসি পরীক্ষা শেষ করছি খুব প্রেশার থেকে বেরোইছি তো ওই একটু রাত করে বাসায় ফিরলে বা ফ্রেন্ডের সাথে একটু কথাবার্তা বললে ফ্যামিলি থেকে ওটা মাইন্ড করা হইতো না সো আমি একদিন রাত্রে ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিলাম এক ফ্রেন্ডের বাসায় এখান থেকে বাসায় যখন আমি রওনা দিই তখন রাত আনুমানিক 12টা হয়তো ঢাকা শহরে রাত 12টা খুব একটা বড় কিছু না বাট রুরাল এরিয়াতে রাত 12টা মানে অনেক কিছু মানে আপনি একজন জায়গা মানে খুব রং গভীর রাত তো আমি জাস্ট রাস্তাতে আসার সময় একটা ছোট বিড়ালের বাচ্চা দেখি বিড়ালের বাচ্চা আসলে খুব ছোট ছিল আর অনেক কিউট ছিল একদম সাদা ধবধবে একটা বিড়ালের বাচ্চা আর ওর চোখের মণিটা ছিল সম্পূর্ণ নীল সাধারণত বিড়ালের বাচ্চাদের চোখের মণি নীলই হয় বাট ওটা একটু গভীর নীল ছিল বাট কেমন একটা উইয়ার্ড ডিফারেন্ট ছিল সো আমার আসলে অনেক ভালো লাগে আর আমার ছোটবেলা থেকে বিড়াল পোষার অনেক শখ ছিল তো আমি জাস্ট বিড়ালটাকে তুলি অ্যান্ড আমার বাসায় নিয়ে যাই তো বাসায় বিড়াল নিয়ে রাত্রে ঢুকলাম আমার আম্মু জাস্ট জিজ্ঞেস করলো যে বিড়ালটা কই পাইলে বললাম যে বাসার বাইরে ছিল অনেক সুন্দর তাই নিয়ে আসছে যাও কেটে নিয়ে আমার ফ্যামিলি বা কেউ তো মাথায় কামাইলাম না তো আমি বিড়ালটারে তখন শীত ছিল হালকা শীত ছিল তো আমি আমার রুমেরই এক কোনায় আমার একটা পুরাতন জ্যাকেটের মধ্যে বিড়ালটা আর কি জড়ায় রাখি জড়ায় যাতে শীত না করে এমন ভাবে রেখে দিই তারপর ডিনারে দিই ডিনার করে এসে আমি স্বাভাবিক ভাবে ঘুমাইতে দিই তো ঘুম থেকে ওঠার পরে সকালে আমি একটু বিড়ালটা খুঁজে পাইনি আমরা জিজ্ঞাসা করলাম যে আম্মু বিড়ালটা দেখছো তো আম্মু বললো যে না বিড়ালটাকে দেখি নাই হয়তো চলে গেছে তো একটা বিড়াল চলে যাইতেই পারে বিড়ালের বাচ্চা ওটা কোনো বিষয় না তো গেল ওটা গেল আমি তার 2-3 দিন পরে এলাকার একটা মাঠে 25 রানের মাঠে আমি ক্রিকেট খেলতেছিলাম তো ক্রিকেট খেলার এক পর্যায়ে আমি দেখলাম যে একটা কিউট একটা সুন্দর একটা মেয়ে যেখানে আর কি বিকেলে স্যার টিউশনই করে ওই টিউশনির যে রুম ওই রুমের বারান্দার সামনে আর কি দাঁড়ায় রয়েছে মেয়েটা খুবই কিউট আর সুন্দর ছিল তো আমার গ্রামের একটা মেয়ে আমি চিনতেছি না তো আমি জাস্ট আমার এক ফ্রেন্ডে জিজ্ঞেস করলাম দোস্ত মেয়েটা কে তো ফ্রেন্ড বললো কোন মেয়েটা ক্রিকেট খেলার মধ্যে আমি জিজ্ঞেস করলাম আমি বললাম যে বারান্দা দাঁড়িয়ে রয়েছে কই আমি তো কারো দেখতেছি তো তখন ক্রিকেট খেলা ছিল তো তো ও বলে যে বাদ দেবো সব ক্রিকেটের দিকে মন দে যাই হোক খেলতেছিলাম সেদিন খেলা শেষ হলো তো তারপরে আমি আবার যেদিন মেয়েটারে দেখি আসলে বেসিক্যালি ঘটনা হচ্ছে আমি ওই মেয়েটারাই আবার বারবার রিপিট দেখতে থাকি তো তারপরে বেশ কিছুদিন কেটে যায় আমি ফার্স্ট ইয়ার যখন অ্যাডমিশন নেই বা ফার্স্ট ইয়ার ভর্তি হওয়ার পরে ঘুরতে অনেক পছন্দ করি আমি জানি অনেক লাইক করি ইভেন আমার এই পর্যন্ত আমি প্রায় 54টা জেলার মধ্যে যা যা আছে বাংলাদেশে সবকিছু দেখছি তো সো আমি ফ্রেন্ডদের সাথে রংপুর যাই জানেন যে রংপুরে একটা জায়গা আছে যেটার নাম স্বপ্নপুরী তো আমি ফ্রেন্ডদের সাথে স্বপ্নপুর যাই স্বপ্নপুরে ঘুরতেছি তো ঘোরার সময় এক সময় দেখলাম যে সেই মেয়েটা যারা আমি দেখছি অনেকদিন আগে সেই মেয়েটা দেখলাম যে সে হাঁটতেছে তার মতো সে আমার দিকে কোনো ভ্রুক্ষেপ নেই সে তার মতো হাঁটতেছে বাট আমি মেয়েটা দেখলাম যে সে হাঁটতেছে তো আমার কেমন লাগলো যে মেয়েটা আমি আমার গ্রামে দেখলাম আমি চিনলাম না আর হঠাৎ করে এখন স্বপ্নপুরে তো ওটা তো একটা ভিজিটিং প্লেস অনেকে আসতে পারে বুঝতে পারে আসতেই পারে এটা স্বাভাবিক তো হয়তো অন্য কারোর সাথে আইসা তো যাই হোক আমি ওটা নিয়ে মাথা ঘামাইলাম না আমি ফ্রেন্ডের সাথে ঘুরে চলে আসলাম
তার কিছুদিন পরে, তার কিছুদিন পরে বলতে বেশ কিছুদিন পরে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, তখন হচ্ছে আমি আমার ফ্রেন্ড হুসাইন, ওর সাথে আরেকটা ফ্রেন্ড ছিল রজিব, এই দুজনের সাথে আমি হচ্ছে বান্দরবন যাই ঘুরতে। বান্দরবন থেকে আমরা কক্সবাজার যাই। তো কক্সবাজারে আমি একটা বিচ আছে, বিচটা
মানে
লাবণী পয়েন্ট যেটা বলে, হ্যাঁ লাবণী পয়েন্ট আমরা ঘোরাঘুরি করতেছি। তো সেই সময়টা হচ্ছে ওইখানে গেছিলাম যে সূর্য অস্ত দেখব। তো এরকম একটা সময় যে বিকাল আর সন্ধ্যার মাঝামাঝি, এখনো সূর্যটা ডুবে নাই বা আমরা সূর্যটা ডুবার জন্য অপেক্ষা করতেছি, এরকম একটা পয়েন্টে। তো আমরা হচ্ছে ওই যেখানে খুব কোলাহল থাকে, খুব নয়েস, সেখান থেকে একটু সাইডে গেলাম। মানে এমন না যে সেই জায়গাটা খুবই নিরিবিলি, খুব হন্টেড, এরকম কিছু না, জাস্ট একটু কম ভিড়। ওইখানে আমি আর আমার দুই ফ্রেন্ড গেলাম যে সূর্য অস্ত দেখতেছি। তো এমন সময় আর কি পাশে খেয়াল করলাম সেই মেয়েটা। তো তখন আমার মনে কেমন একটা খটকা লাগলো যে আমি মেয়েটা এই গ্রামে দেখলাম, আবার কইছি রংপুরে দেখলাম, আবার এইখানে হঠাৎ দেখতেছি। তো তখন আমার একটু মনের ভিতরে কেমন একটু গুটি গুটি সন্দেহ দানা বাড়তে থাকলো। আমার ফ্রেন্ডটারে দেখাইলাম, আমার ফ্রেন্ড যে হুসাইন, ওরে আমি দেখাইলাম যে বন্ধু ওই মেয়েটারে দেখতেছিস? কোন মেয়েটা? আমি বললাম ওই যে দাঁড়িয়ে রয়েছে। বললো হ্যাঁ দেখতেছি। আমি বললাম যে চল তোর সাথে একটু কথা বলবো। তা যাই হোক, আমরা মেয়েটার দিকে আগাইতেছি, তো মেয়েটা স্বাভাবিক ভাবেই হাঁটতেছে। আপনারা অনেকে জানেন যে কক্সবাজারে ওই বিচের সাথে একটা বন মতো আছে, ওটা ঝাউ গাছের বন। তো ওই বনটার মধ্যে মেয়েটা গেল, আমরাও তারে ফলো করতে করতে ওইখানে গেলাম। তো এক সময় হলো কি, মেয়েটা একটা গাছ জাস্ট ক্রস করলো, মানে গাছের ছাড়ি তো অনেক, ওই গাছটা ক্রস করলো, মানে এমন যে গাছটা ক্রস করে একজন হিউম্যান হলে বাড়ি চলে যেত, আমরা আবার দেখতে পারতাম। জাস্ট গাছটা ক্রস করলো, তারপরে আর খুঁজে পেলাম। মানে মনে হলো
আপনাদের চোখের আড়াল হয়েছে দিন মোমেন্টের মধ্যে,
চোখের আড়াল যে হইলো ওই আড়াল হওয়ার সাথে সাথেই ভ্যানিশ। তো আমি আসলে তখন মনে সন্দেহটা দানাবাদ থাকে, আমি জাস্ট ব্যাক করি। অ্যান্ড আমি আসলে ইন্টারে আমি আসলে মাদ্রাসা বোর্ডে চলে আসছিলাম লাঞ্চে। তো আমি ওই মাঝে আমাদের খুচুরের কাছে জাস্ট সব ঘটনাগুলো শেয়ার করলাম যে হুজুর এরকম আমি একটা মেয়েটারে দু তিনবার দেখতে পাইছি। তো আমি আরেকটা জিনিস স্কিপ করে গেছিলাম, যেটা হচ্ছে ওই মেয়েটারে আমি আমার মাঝে একদিন দেখতে পাইছিলাম। তো আমি মাঠে ছিলাম তখন, আমাদের মাঝে সেকেন্ড ফ্লোরে আমি জাস্ট মেয়েটারে দেখতে পাই যে সে সেকেন্ড ফ্লোরে দাঁড়া রয়েছে। তো আমি মেয়েটার সঙ্গে কথা বলবো এই টেন্ডেন্সিতে আমি জাস্ট সিঁড়ি দিয়ে সেকেন্ড ফ্লোরে উঠি। তো উঠার পরে তখন আমি মেয়েটারে দেখতে পাই নাই, ওই যে আমি নিচের ফ্লোর থেকে উপরের ফ্লোরে উঠলাম এর মধ্যে মেয়েটা ভ্যানিশ। আর আমার সেকেন্ড ফ্লোরে যে ক্লাসরুম গুলা তখন ওপেন ছিল, আমি সবগুলা ক্লাসরুম চেক করছি যে কোনো ক্লাসরুমে আসে নাকি, বাট তাকে আর পাইনি। তো
মেয়েটা কি মানে তখন কি ওই দিক দিয়ে আপনি যে দিক দিয়ে উঠেছেন ওটা ছাড়া কি আর কোথাও নামার জায়গা ছিল?
ওইটা ছাড়া নামার ওয়ে নাই, বাট হ্যাঁ আরেকটা হয়েছিল, সেটা হচ্ছে ওই বিল্ডিং এর পিছন দিয়ে একটা গাছ মতো ছিল, ওই যখন মাঝে লক থাকতো বন্ধ থাকতো ওই পোলাপান ওই গাছটা দিয়ে হয়তো উপরে উঠতো।
অ্যাবনরমাল,
বাট মেয়েটার ওই পাশ দিয়ে নামা
সম্ভব
নামবে না। যাই হোক, আমি এই জিনিসগুলোর পরে আমার মাথা আসলে জিনিসটা কাজ করা শুরু করে। এক পর্যায়ে আমি আমার এক টিচার মানে এক হুজুরের সাথে বিষয়টা শেয়ার করি যে হুজুর এরকম আমি একটা মেয়েটারে দেখতে পাই, এরকম এরকম দেখছি, মানে ফুল ঘটনাটা হুজুরের সাথে শেয়ার করি, বাট ওই যে বিড়ালের ঘটনাটা বাজে। তো হুজুর আমার বলে যে এমন কি কোনো ঘটনা আছে যে মানে যেটার পর থেকে তুমি ওই মেয়েটাকে দেখতে পাও, বা এমন কোনো ঘটনা, বা এমন কোনো তোমার মনে কি কোনো সন্দেহ আছে যে এর জন্য মেয়েটাকে দেখতে পাও? বলুন যে না হুজুর এরকম কোনো সন্দেহ নাই, বাট এই মেয়েটার যেদিন দেখি তার দুই দিন আগে আমি এরকম একটা বিড়ালের বাচ্চা ওই নিয়ে এসে আমার রুমে রাখছিলাম, বিড়ালের বাচ্চাটা আমি আর পাইনি। তো বিড়ালের কাহিনীটা তখন হুজুরা বলি, তখন হুজুর আমার যেটা বলে যে ওই তুমি রাস্তা থেকে যে বিড়ালের বাচ্চাটা আনছিল, হয়তো হইতে পারে যে সেটা কোনো অপ্রাকৃতিক কিছু ছিল, হয়তো কোনো জিন টিন ছিল, বাট তুমি ওই যে তারা নিয়ে আসছো, তুমি শীতের ভিতর তারা কাভার করছো, এই জিনিসটা হয়তো তার ভালো লাগছে, বা তোমার হেল্পের জন্য সে তোমার প্রতিদান দিতে চায়, বা হয়তো কোনো উপকার করতে চায়। তুমি যখন তিন চারবার দেখার পরে কোনো ক্ষতি করে নাই, তো তুমি এটা ধরে রাখতে পারো যে সেটা তোমার কোনো ক্ষতি করবে না। আমাদের ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসটা হচ্ছে আশুলিয়াতে। তো আমরা অ্যাডমিশন নেওয়ার পরে ওই ফাউন্ডেশন ডে এর জন্য আমরা আশুলিয়াতে গেছিলাম, ধানমন্ডি থেকে প্রায় 200 মতো বাস প্রায় আশুলিয়াতে গেছিল টোটাল স্টুডেন্টদের নিয়ে। তো ওইখানে সেদিন একটা কনসার্ট ছিল, মাইলস ছিল, এই কনসার্টটা শেষ হতে হতে আমরা বাসে উঠতে উঠতে আশুলিয়া থেকে আমরা প্রায় 10টার পরে বাসটা রওনা দেয়,
মানে রাত 10টা।
হ্যাঁ, আচ্ছা। তো বাসে আমি পাশের বাম পাশের দিকে যে রোটা থাকে
ড্রাইভারের পাশে,
হ্যাঁ ওই আমি আসলে পিছনের দিকে ছিলাম, আর যে ড্রাইভারের পাশে যে মহিলা সিট গুলো ছিল ওই মহিলা সিটের একটাতে ওই মেয়েটার আমি দেখতে পাই। আমার পাশে এক ফ্রেন্ড ছিল, আমি জাস্ট ফ্রেন্ডে বললাম যে দোস্ত ওই যে মেয়েটার দেখতেছিস, আমার ফ্রেন্ডের নাম আবেদ, ও বলল যে কোন মেয়েটা, আমি বললাম যে ড্রাইভারের পাশে বসে রয়েছে, বলল হ্যাঁ দেখছি কোনো সমস্যা, বললাম যে না তুই জাস্ট মেয়েটাকে দেখ, ওই মেয়েটার সাথে আমি একটু কথা বলবো। তো বাস থেকে নামার পরে বাস যখন থামে আপনার আমাদের ক্যাম্পাসের সামনে, তো মেয়েটা নামে স্বাভাবিকভাবে মেয়েটা মেয়েরা আগে নামবে ওই সিটগুলোর। তো বাস থেকে নামার পরে আমি আমি আর আমার ওই ফ্রেন্ড দুইজন মিলে মেয়েটারে খুঁজি, আর ওই মেয়েটার পাশের সিটে যে মেয়েটা বসেছিল সেটা আমার এক ফ্রেন্ড, ওর আমি চিনতাম। তো যাই হোক আমি খুঁজে ওই মেয়েটাটা তখন আর পাই না, পরে ওর পাশে যে আমার ফ্রেন্ড বসেছিল ওর আমি জিজ্ঞেস করি যে দোস্ত পাশে সিটে যে মেয়েটা বসেছিল তুই করে চিনিস, তো বললো যে হ্যাঁ ওদের তো আমি চিনি, ও আমাদের পাশের দিকেই কোনো একটা সেকশনে আছে আমাদের বলে। ও তো আমি ও যেভাবে বলে সেই সেকশনে যে মেয়েটারে দেখি, কিন্তু আমি যে মেয়েটারে দেখছি ওই মেয়েটা সে মেয়েটা না। যার কথা বলছে বা ও যারে ডেডিকেট করছে ওই মেয়েটা সে ছিল না, হ্যাঁ হইতে পারে যে আমি আমার চোখের ভুল, কিন্তু ওই যে আমার পাশে যে ফ্রেন্ড ছিল, আমার পাশে যে ফ্রেন্ড ছিল ও যাকে দেখছে আমিও তাকে দেখছি, কিন্তু ওই মেয়েটার পাশে যে বসছিল সে।
এবং ওই মেয়েটাকে যে খুঁজে আপনারা বের করেছেন পরবর্তী,
হ্যাঁ হ্যাঁ,
মানে ঠিকানা অনুযায়ী আপনার ফ্রেন্ডও তো দেখেছে যে এই মেয়েটা ওই মেয়েটা,
এই মেয়েটা ওই মেয়েটা না, মানে
ওকে আমি এখানে একটা পয়েন্টে আসি যে একটা জায়গা হতে পারে আপনি একা দেখে থাকলে এটা আপনার ইমাজিনেশন আমি ভেবে নিতে পারতাম, বাট কিন্তু হোয়াট ওয়াজ ইউর ফ্রেন্ড
লাস্ট ঘটনাটাই কিন্তু আমি দেখছি আমার ফ্রেন্ডও দেখছে,
সেটাই আমি বলছি যে যদি আপনি একা দেখে থাকতেন তাহলে আমি ভাবতাম যে এটা আপনার ইমাজিনেশনে হয়েছে। আর আপনি কি কখনো মেয়েটাকে কোনো সময় স্বপ্ন দেখেছেন বা কোনো কিছু?
না না আমি মেয়েটাকে কখনো স্বপ্ন দেখিনি।
তো মানে আপনার ইমাজিনেশনে আসার যে রাস্তাগুলো ছিল যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলোতে আপনার ইমাজিনেশন আমার মনে হচ্ছে না, আমি জানি না, আই ডোন্ট নো যে হোয়াট ইট ইজ। তো এই ছিল আপনার,
হ্যাঁ আসলে ইমাজিনেশন গুলা আমি যতদূর জানি মানসিক প্রেশারে থাকলে ইমাজিনেশন করতে শুরু করে মানুষ বা কোনো প্রেশার মাথায় থাকলে, বাট আমি যে সময় গুলাতে মেয়েগুলো দেখছি একদম ফুল রিল্যাক্স।
ওকে তো এটা হচ্ছে আপনার ঘটনা,
এটা আমার সাথে ঘটনা।
তো একটা ভিন্ন ধরনের ঘটনা শুনলাম আমি ডরের মধ্যে, এখনো ঘটে যাচ্ছে আই থিঙ্ক প্রায় দুই তিন মাস আগের
ঘটনা
আপনি দেখেছেন। তো ভিন্ন ধারার কিন্তু একটা ঘটনা, এরকম ঘটনা আমি আর শুনিনি। আমি জানি না যে অনেকে কে কি মনে করবে, এটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, তবে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে এটা কিছু একটা নোটিস করার মতো আছে বিষয়টাতে। আমি আসলেই জানি না যে আসলে কি বিষয়টা। তো অনেক ধন্যবাদ নওয়াজ ভাই আপনাকে আমাদের এই জার্নিতে এসে আমাদের সাথে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। ডর চলছে এবং আমরা যারা আছি প্রত্যেকেই কিন্তু একজন আরেকজনের ঘটনাগুলো শুনছি এবং অনেকের কাছে দেখতে পাচ্ছি, রিয়েকশন দেখা যাচ্ছে চোখে মুখে যে ঘটনাগুলো কারো কারো উপর কি পরিমাণ ইফেক্ট ফেলছে। তো চলুন আমরা এই এটা কন্টিনিউ রাখি, আমরা পরবর্তী যে গেস্ট আছে ওনার কাছে যাই, আমরা সবাই ওনার ঘটনাটা শুনি। প্রথমে একটু পরিচয়টা জেনে নিই আপনার।
আমি আনোয়ার হোসেন, একজন সহকারী শিক্ষক স্কুলের।
কোথায় থাকেন আপনি?
আমি টঙ্গীতেই থাকি।
টঙ্গীতে থাকছেন, ওকে। আনোয়ার ভাই আমরা তো ডটিনের কাছে শুনেছি আপনার একটা ঘটনা আছে, আপনি যেটা শেয়ার করতে চান আপনার একটা এক্সপিরিয়েন্স আছে, তো আমরা সেই এক্সপিরিয়েন্সের দিকে যাই। আর এটা কত দিন আগের ঘটনা এবং কোথায়?
7-8 বছরের কম না।
ওকে, কোথায় ঘটেছে?
এটা ঘটেছিল ফেনী জেলা দাগনভূঞা উপজেলায়।
ওকে, তো আমরা ঘটনায় যাই, কি ঘটনা ঘটেছিল?
আমি আসলে এমনি মাদ্রাসার স্টুডেন্ট, বাট কলেজে যদি অনার্স করি, স্টুডেন্ট থাকা অবস্থায় আমি হাফিজ একটা মসজিদে মুয়াজ্জিন হিসেবে প্রথমে চাকরি নিই গ্রামের একটা মসজিদে। তো সেখানে আমার চাকরি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার বাড়ি থেকে মাদ্রাসাটা অনেক দূরে, যার কারণে আমি ওখানে থেকে খেয়ে পড়ার মতো আমার অন্য কোনো স্কোপ ছিল না, যার কারণে বাড়ি থেকেও আমার কোনো বাধা নেই। যার তো আমি হাফিজ, সেহেতু সবাই বলছে যে না মসজিদে চাকরিটা ওর জন্য অনেক ভালো। তো আমি চাকরিটা নিই। নেওয়ার পরে একদিন শুক্রবার আমার ইমাম সাহেব আমাকে পরিচয় করে দেয় যে আসলে আনোয়ার একটা লোককে আপনার সাথে পরিচয় করে দিচ্ছি, তো উনি হচ্ছেন আমাদের এই মসজিদের অন্তত 30 বছর পর্যন্ত উনি এই মসজিদের মতোয়াল্লি এই মসজিদের খাদেমও বলতে পারেন, এই মসজিদ নিয়ে উনি কাজ করে আসছে। এখন ওনাকে হয়তো আপনি ওয়াক্তির নামাজগুলোতে দেখতে পান না, বাট আজকে জুমার দিন আসছে, উনি অনেক বেশি অসুস্থ, এ কারণে উনি এখন ওয়াক্তিয়া নামাজগুলো বাসায় শেষ করেন। পরে আমি ওখানে চাকরি করে আসছি, জায়গাটা ছিল আসলে মাদ্রাসা থেকে 1 কিলোমিটার দূরে। তো সেখানে নিয়ম ছিল আমি মানুষের বাড়িতে যাওয়া যায় সাত্তার কসাইয়ের বাবা আমার মসজিদের পুরানো ওই
খাদিম
অসুস্থ হয়ে পড়ছেন, ওনাকে তাওবা করানোর জন্য দেখতে যাইতে হবে। পরে জুমার নামাজ শেষে আমরা যাই ওনার সাথে দেখা করি এবং ওনাকে তাওবা করে আসি। পরের দিনই শুনি উনি মারা গেছে। তো মারা যাওয়ার পরে ওনাকে মাটি দেওয়া হলো মসজিদের পাশে, আর মসজিদটার পাশে একটা বড় পুকুর ছিল পশ্চিম পাশে, আর দক্ষিণ পাশ এবং উত্তর পাশে বড় বড় কবরস্থান ছিল। পুকুরের পাশটা ছিল অনেক উঁচু এবং ঝোপ জঙ্গলে ভরা। একদিন বন্ধুদের সাথে কথা বলার সময় আমার ক্লাসমেটরা আমাকে বলছে যে উনি যখন মসজিদে চাকরি করতেন ওনার সাথে জিন ছিল। পরে আমি ওনার মারা যাওয়ার পরে মসজিদের পাশে যখন মাটি দেওয়া হলো তখন থেকে আমার মানে ভিতরে ভয় লাগছে, আমি রাতের বেলা বের হতাম না। রাতে ঈশার নামাজ পড়ে খাওয়া খেয়ে আমি একসাথে বাইরে বাথরুম ছিল, আমি আমার জরুরতের কাজগুলো শেষ করেই আমি রুমে ঢুকে পড়তাম। রাতে আমি বেশি পড়তে পারতাম না, আমি তখন স্টুডেন্ট ছিলাম। তো রাতে আমি এই ভয় থেকে বাঁচার জন্য আমি খুব একটা আমার ভয় লাগতো এই জন্যই যে জায়গাটা খুব নীরব ছিল, আশেপাশে বাড়ি ছিল না, খুব রাত জাগতাম না, 10টার সময় ঘুমাই পড়তাম। আমার ভয় থেকে বাঁচার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে আমার ঘুম। ঘুমাই পড়লে মোটামুটি আমার ভয় থেকে বাঁচা যায়, আর যতক্ষণ থাকি ততক্ষণ আমি আতঙ্কে থাকি। আর রুমটা ছিল টিনের ঘর, উপরে ছিল একটা কড়ি গাছ, ওটার শাখা পোশাখা অনেক সময় ভেঙে টিনের উপর পড়লে খুব একটা আওয়াজ হতো, আর জায়গাটা নিজুম হওয়ার কারণে টিকটিকের আওয়াজটা পর্যন্ত ভয়ঙ্কর,
খুব কানে লাগতো।
জানো
কি হলো,
পরে ওনাকে মারতে দেওয়ার পরে সন্ধ্যায় আমার ভিতরে ভয় লাগতেছে আমার কাছে কেমন কেমন। তো আমি রাতে ঈশার নামাজ পড়ে খাইতে গেছি, খেয়ে আসা রাতে শোয়ার পরে দেখতেছি টিনের উপর ধুম ধাক্কা কি যেন পড়ছে, আর মসজিদের উপরে ছিল টিন আধা পাকা বলতে পারেন। তো ওটাকে ধুম ধাম কি যেন আওয়াজ হচ্ছে, আমি ভয় পেয়ে গেছি, খুব ভয়ে একবারে ছোট হয়ে খাটের এক কোনায় শুয়ে আছি। কোনো রকম ওই দিন রাতটা গেল। পরে আমি স্বপ্নে দেখতেছি যে আমাকে দিয়ে নাকি মসজিদের কাজ ঠিকভাবে হয় না। পরে আমি ওই এরপরের দিন রাতে খাওয়ার ছিল আমার সৈয়দের বাসায়, তাদের বাসা ছিল মসজিদ থেকে উত্তর দিকে।
আচ্ছা,
তো উত্তর দিকে একটা কবরস্থান ছিল, ঝোপ ছিল ওটার পাশে, দেখলাম যে অনেক বড় একটা সাপ বেরিয়ে আসছে। তো ও সাপ তো আমাকে দেখে ঝোপের ভিতরে ঢুকছে, বাট ওর বড় লেজটা রাস্তায় পড়ে আছে, আমি কি ওর লেজের উপর না পারাই আমি পাশ দিয়ে কেটে কোনো রকম সামনে গেলাম। যাওয়ার পরে আমি খুব দ্রুত হেঁটে, আমার ইয়ে ভাবনা ছিল আমি খুব দ্রুত হেঁটে আমার রুমে ঢুকে যাব, ওটা হয়তো আমাকে পিছন পিছন তাড়া করছে আমার মনে মনে এমন একটা ভয়। হঠাৎ সামনে আসা দেখি আমার সামনে আমার রুমের সামনে ওই বড় সাপটা একবারে কনা ধরে আমার দিকে ইয়ে চেয়ে আছে। আমি লাইট দিয়ে দেখা মাত্রই আমি মুভ করলাম দক্ষিণ দিকে, উত্তর দিক থেকে এসেই মুভ করে আমি ভাবছি আমি এখন কোথায় যাব। পরে আমার এক ক্লাসমেটের বাসা ছিল দক্ষিণ দিকে একটু পরে, তো ওইদিকে আমি চলে গেলাম। ওই বাসা যাওয়ার পরে এক আন্টি আমাকে বলবো যে আমাকে, আমি ওনাদেরকে ব্যাপারটা বললাম, ওনারা বললো আচ্ছা আজকে আমাদের বাড়িতে থাকেন, আপনার আঙ্কেল তো বোরাতে সকাল অনেক আগেই মসজিদে যায়, ওনার সাথে গেলেই হবে। ওই রাতে ওনার বাড়িতে ছিলাম, পরে আসলাম বোরাতে, এসে উনি সব লাইট নিয়ে আসলো, দেখলাম না কোনো কিছু। পরে আবার এরকম আমি আমাকে স্বপ্ন দেখায় যে আমার মসজিদের কাজ, তারপরে মসজিদে পরিষ্কার, তারপরে নিয়মিত নামাজ, এগুলা নাকি আমাকে দিয়ে হয় না।
তোর মানে ভয়, হন্টেড বাই প্রাণ ভ্যাঙ্গ ক্যান্ডি।
আজকে আমাদের সঙ্গে সফর সঙ্গী শ্রাবণ, বাবু, নওয়াজ এবং আনোয়ার। আপনারা শুনছেন দরের 91তম পর্ব হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সুমন এবং শান্তকে সাথে করে দরের 91তম পর্বটি ধারণ করেছি সাভারের একটি নদীর বিশেষ কোন একটি হন্টেড জায়গায়। সাউন্ডের রয়েছে লোবান। আরো একবার বিরতির সময় হয়ে গেল। গভীর থেকে গভীর হচ্ছে রাত। রাত অন্যরকম একটা আবেদন। কবির কবিতায় রাত অন্যরকম, একেবারে শুনশান নিরবতায় কোন একজন নির্জন পথচারীর জন্য রাত অন্যরকম, একেবারে বিরহ কাতর একটা মানুষের জন্য রাত অন্যরকম, কিংবা ব্যথায় শোকে কাতরে রাতটা কারো কারো কাছে একেবারেই অন্যরকম। কিন্তু যারা ডর শুনছেন তাদের কাছে কিরকম? ডর মানে ভয়। প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে এই পর্যায়ে আমরা ছোট্ট আরেকটা বিরতি নেব, মাত্র 4 মিনিটের বিরতি। ডর কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর মানে ভয়, হন্টেড বাই চার মিনিট পর আমরা আবারও ফিরছি ডরে, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর শুনছেন আপনি। আজকে আমাদের সঙ্গে সফরসঙ্গী শ্রাবণ, বাবু, দাওয়াজ এবং আরো আর সুমন এবং শান্ত রয়েছে হন্টেড প্লেসে। ডরটি আপনারা শুনছেন আমি আর জে কে প্রিয়ার উপস্থাপনায় এবং পরিকল্পনায়। সাউন্ডে রয়েছে লোবান। প্রিয় শ্রোতা, চলে আসতে পারেন আমাদের এবিসি ফ্যান পেজে। এখানে এসে দেখতে পারেন ডরকে নিয়ে একটি অন্য মাত্রার ছবি। www.facebook.com/kiptia.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj ভেটি আছে আর যে কি প্রিয়া নামে ভেটি আবার মূল করবে ডর।
রাত্রি খাওয়ার ছিল আমার স্বয়ংদের বাসায়। তাদের বাসা ছিল মসজিদ থেকে উত্তর দিকে।
আচ্ছা,
তো উত্তর দিকে একটা কবরস্থান ছিল, ঝোপ ছিল ওটার পাশে। দেখলাম যে অনেক বড় একটা সাপ বেরিয়ে আসছে। তো ও সাপ তো আমাকে দেখে ঝোপের ভিতরে ঢুকছে, বাট ওর বড় লেজটা রাস্তায় পড়ে আছে। আমি কি ওর লেজের উপর না পারাই আমি পাশ দিয়ে কেটে কোনো রকম সামনে গেলাম। যাওয়ার পরে আমি খুব দ্রুত হেঁটে, আমার ইয়ে ভাবনা ছিল আমি খুব দ্রুত হেঁটে আমার রুমে ঢুকে যাব। ওটা হয়তো আমাকে পিছন পিছন তাড়া করছে আমার মনে মনে এমন একটা ভয়। হঠাৎ সামনে আসা দেখি আমার সামনে, আমার রুমের সামনে ওই বড় সাপটা একবারে কোনা ধরে আমার দিকে ইয়ে চেয়ে আছে। আমি লাইট দিয়ে দেখা মাত্রই আমি মুভ করলাম দক্ষিণ দিকে, উত্তর দিক থেকে এসে মুভ করে আমি ভাবছি আমি এখন কোথায় যাব। পরে আমার এক ক্লাসমেটের বাসা ছিল দক্ষিণ দিকে একটু পরে, তো ওইদিকে আমি চলে গেলাম। ওই বাসা যাওয়ার পরে একান্তি আমাকে বললো যে আমাকে, আমি ওনাদেরকে ব্যাপারটা বললাম। ওনারা বললো আচ্ছা আজকে আমাদের বাড়িতে থাকেন, আপনার আঙ্কেল তো ভোর রাতে সকাল অনেক আগেই মসজিদে যায়, ওনার সাথে গেলেই হবে। ওই রাতে ওনার বাড়িতে ছিলাম, পরে আসলাম বোরাতে এসে উনি সব লাইট নিয়ে আসলো, দেখলাম না কোনো কিছু। পরে আবার এরকম আমি আমাকে স্বপ্ন দেখায় যে আমার মসজিদের কাজ, তারপরে মসজিদে পরিষ্কার, তারপর নিয়মিত নামাজ এগুলা নাকি আমাকে দেওয়া হয় না।
আমি এর সাথে ওই সাপও কি মাঝে মাঝে দেখতে পাই।
হ্যাঁ, হঠাৎ করে এরপর দুই দিন পর একদিন গ্যাপ ছিল, ওই দিন খুব সকালে আমি ঘুমিয়ে পড়ছি, ওই দিনে কোনো আর কিছু হয়নি। পরে আবার দেখতে পাইলাম একটা সাপ রুমের ভিতরে। তখন কিন্তু বেশি রাত হয় না, সন্ধ্যার সময়। আমি তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে পড়ি এবং কয়েকজন লোক নিয়ে আসি। আসার পরে রুমে সব দিয়ে লাইট দিয়ে তন্ন তন্ন করে খুঁজে দেখছি, দেখলাম যে কিছুই নাই। পরে ওই দিন ওইভাবে গেল। এরপরে এরপরে দেখি কি আমাকে আবার স্বপ্ন দেখায় যে তোমাকে দিয়ে কোনো কাজ হচ্ছে না, তুমি মানে এখানে ইয়ে করতেছ, আমার বন্ধুদের কাছ থেকে শুনছি আমি এটা নাকি, উনি যেহেতু এখানে কাজে ছিলেন, কাজ করছেন অনেকদিন, খুব সুন্দরভাবে মসজিদের কাজগুলো সম্পাদন করতেন, ওই খাদেম, ওই খাদেমের সাথেই ওই দিনটা ছিল।
আচ্ছা, যাকে মসজিদের পাশেই
কবরস্থ করা হয়েছিল। আমি ওই কবরের পার্কে, কবরের দিকে আমি কখনো তাকাতাম না, তাকাতাম না। যদি
আপনার মনে হচ্ছে যে ওটা সেই দিনেরই কাজ, যে আপনাকে এই ধরনের সাপ হয়ে কখনো বা কখনো বিভিন্ন ভাবে ভয় দিতে
দেখানোর চেষ্টা, ডোমের উপরে আওয়াজ করে,
সেটা আপনার কাজগুলো ঠিকমতো হচ্ছে না। এটা কতদিন পর্যন্ত চলে
এইভাবে? কত পাঁচ মাস হবে। তারপরে ওনার দেখলাম আবার আশ্চর্যজনক কি, ওনার কবরের উপরে যে ইয়ে দেওয়া হয়েছিল, খেজুরের পাতা দিয়ে দেওয়া হয়েছিল, ওই খেজুরের পাতা অনেক মাস পর্যন্ত দেখছি মরছে না, ওটা কাঁচাই রয়ে গেছে, বাকি চারটা মরে গেল, কিন্তু বুকের উপরে যেটা দেওয়া হয়েছিল মধ্যখানে ওটা ইয়ে হচ্ছে না, মরছে না, ওটা শুকায় নাই, অর্থাৎ কাঁচা সবুজি ছিল। তো পরে ওটার দিকেও আমি রাতের বেলা মসজিদের দিকেও তাকাতাম না, আমি জানি জেনেরা মসজিদে নামাজ পড়ে, ওরা আমি যদি সাথে সাথে তাকাই ওরা আমাকে দেখে, ওরা বাতাস হইতে কিংবা ওদের ছদ্ম বেশটা পাল্টাতে একটু সময় লাগবে, কিংবা ওদের নামাজে ডিস্টার্ব হবে, আমাকে ওরা ক্ষতি করবে। তাই আমি ভাবতাম যে কোনো প্রাণীর ক্ষতি যদি আমি না করি ও আমাকে ক্ষতি করবে না, আমি এটা এরকম বিশ্বাস করতাম। এভাবে একদিন রাতে আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখি, আমাকে ও খুব একটা বলছে যে তোমাকে দিয়ে কোনো কাজই হচ্ছে না। তখন আমি ভয় পেয়ে যাই, রাতে ঘুম থেকে জেগে যাই, পরে আমার ওই রাতে আর ঘুম হয় নাই। সর্বশেষ হলো চার পাঁচ মাস পরে, ওনার যখন চল্লিশ হাজার শেষ হয়ে গেল, সব শেষ হয়ে যাওয়ার
মানে চল্লিশ হাজার শেষ হলো, আরো চার পাঁচ মাস কাটলো,
চল্লিশ হাজার শেষ হওয়ার পরে, আর এরপরেও কয়েক মাস যাওয়ার পরে দেখলাম যে মোটামুটি শান্ত। পরে আমি ওখানে আরো এক বছরের মতোই কাজ করছি, পরে ওখান থেকে শেষ করি আর কি।
শেষ পর্যন্ত আর কোন ধরনের ঝামেলায় আর পড়েন
না? শেষ পর্যন্ত আর কোন ধরনের ঝামেলায় পড়ি নাই, তবে আতঙ্ক আমার ভিতরে কাজ করতো তারপরে।
তো এটা ছিল আপনার অভিজ্ঞতা। আসলে মানে কি বলবো, আপনার যে বর্ণনাটা আপনি দিয়েছেন, মানে মসজিদটা এরকম একটা নীরব জায়গার মধ্যে অবস্থিত, মানে যদি নর্মাল ঘটনাও ঘটে মানুষের এমনিতেও ভয় পাওয়ার কথা। তো অনেক ধন্যবাদ আপনাকে আনোয়ার ভাই, আমাদের সাথে এসে এই ঘটনা শেয়ার করার জন্য।
আমি আপনাদেরকে রেডিও এবিসি রেডিও কে ধন্যবাদ জানাচ্ছি।
ছোট্ট একটা বিরতির সময় আরো একবার, একটু পরে আবারও ফিরব। রাত গভীর হয়েছে, ঘটনাগুলো মনের মধ্যে অন্যরকম একটা দোতনা তৈরি করেছে। এই গভীর রাতে এই ঘটনাগুলো মস্তিষ্কে অন্যরকম একটা অনুরণন তৈরি করে, আমরা জানি। যারা ঘটনাগুলোকে বিশ্বাসযোগ্যতার মাপকাঠিতে মাপার চেষ্টা করছেন, তাদের সবার জন্য আমরা আবারও মনে করিয়ে দিচ্ছি, এটি কোনো বৈজ্ঞানিক যুক্তিসিদ্ধ অনুষ্ঠান কিংবা ঘটনা প্রবাহ নয়, যাকে যুক্তির আলোয় আপনি মাপবেন। তবে এটা ঠিক, পৃথিবীর অসংখ্য অসংখ্য বিষয় যা এখনো বিজ্ঞানের কাছে অনাবিষ্কৃত। এই তো মাত্র কিছুদিন আগে আমরা জানলাম মঙ্গল গ্রহে পানি আছে, তবে কি মঙ্গল গ্রহে জীব বৈচিত্র্য আছে? তবে কি তারা আমাদের চাইতে অনেক অনেক বেশি মেধাবী? এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন পর্যন্ত যেমন ভাবে পাইনি, ঠিক তেমনি ভাবে আমাদের প্রতিদিনের জীবনে ঘটে যাওয়া অসংখ্য অসংখ্য তুচ্ছ থেকে শুরু করে বৃহত্তর ঘটনার কোনো বর্ণনায় বৈজ্ঞানিক উত্তর আমাদের কাছে নেই। সুতরাং যাদের জীবনে ঘটে যায় তারাই কেবল জানে এই ঘটনাগুলোর বিশ্বাসযোগ্যতা কিংবা আবেদন কতটুকু। প্রিয় শ্রোতা, আমরা পাঁচ মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, ছোট্ট বিরতির পর ডরের শেষাংশে একেবারেই ফিরব। ডর ফিরছি ডরে, আমরা আবারও শোনা শুরু করছি ডর। যারা এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে চান, প্লিজ আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। আজকে আমাদের সঙ্গে সফর সঙ্গী শ্রাবণ, বাবু, নওয়াজ এবং আনোয়ার। আপনারা শুনছেন দৌড়ের 91তম পর্ব, হন্টেড বাই ফ্রান মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমরা আবারও প্রবেশ করছি মূল গল্পে। ডর
তো এই হচ্ছে আজকের অতিথিদের ঘটনা, এবং প্রত্যেকটা ঘটনাই কিন্তু শোনা হয়ে গেল। এবং কি অবস্থা শান্ত, আজকেও জিজ্ঞেস করছি তোমাকে কিরকম মনে হলো?
আসলে আজকে একটু অন্যরকম মনে হলো, আমি আসার পর থেকে কেন জানি একটু অন্যরকম মনে হচ্ছিল, আর এখন তো গল্প শোনার পর আরেকটু বেশি মনে হচ্ছে। আর আজকে যে প্লেসটা ছিল এই প্লেসটা নিয়ে তো এখন কেমন যেন
ঘটনা, এই প্লেসের ঘটনায় গেলে আস্তে আস্তে আরো 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 আপনাদের কাছে অন্যরকম মনে হতে থাকবে। তবে সেই অন্যরকম ঘটনায় যাওয়ার আগে একটা ঘটনা চলাকালীন প্রথম ঘটনাটা শোনার সময় আমি কিন্তু বলেছিলাম একটা কথা, যে একটা মুভির কথা মানে উঠে এসেছিল, সেই মুভিটা নিয়ে আমি বলেছিলাম যে পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করব। তো সেই মুভিটা হচ্ছে দ্য সিক্সথ সেন্স। অনেকেই আমার কাছে মুভির নাম জানতে চায় যে প্লিজ ভাইয়া একটু মুভির নামগুলো বলবেন। আমি বলবো যে যারা এই ধরনের বিষয়গুলোতে খুব ইন্টারেস্টেড এবং এই ধরনের বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করতে চায় তারা দ্য সিক্সথ সেন্স মুভিটা দেখতে পারেন। 1999 সালে রিলিজ হয়েছিল মুভিটা, এবং এখানে ব্রুস উইল অভিনয় করেছিল ছবিটাতে। একটা বাচ্চাকে নিয়ে শান্ত মূলত ঘটনাটা ছিল, এবং এটা হচ্ছে কি মানে কিছু মুভি আছে না খুব ভয়ঙ্কর কিছু দেখায় না
কিন্তু তারপরে ভয় লাগে,
তারপরেও ভয় লাগে। এবং আমি কিছুদিন আগে মুভিটা দেখেছি, এবং মুভিটা দেখে মনে হলো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে সবাইকে, এবং তাহলেই তারা বুঝতে পারবে মেসেজটা। আসলে আমরা অনেক সময় এই ধরনের ঘটনা পাই যে অনেকে মৃত মানুষ দেখতে পাচ্ছে, অনেকে মানে কন্ট্যাক্ট করতে পারছে, এমন কিছু দেখতে পাচ্ছে যেটা 8-10টা স্বাভাবিক মানুষ দেখতে পাচ্ছে না। ঠিক এই ধরনেরই একটা ঘটনা নিয়ে এই মুভিটা, যেখানে একটা বাচ্চা মৃত মানুষদেরকে দেখতে পায়, বিভিন্ন মৃত মানুষ তার কাছে কোনো কিছু বলতে চায়।
আচ্ছা,
কিন্তু মানে এই ভয়ে সে মানে কেউ বিশ্বাস করে না, সে কারোর সাথে শেয়ার করে না যে মৃত মানুষদেরকে সে দেখতে পায় বা তাদের কথা সে শুনতে পায়। সে তার মাকে বলেইনি এই কথা, কারণ সে জানে তার মা বিশ্বাস করবে না, এবং তার মা অনেক সময় তাকে ভাবে যে সে মনে হয় ইচ্ছে করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বা কিছু। কিন্তু একটা পর্যায়ে গিয়ে জানতে পারে যে তার ছেলের আসলে এই ক্ষমতাটা আছে, এবং এই ছেলেটা একটা পর্যায়ে এমন হয় যে সেই মানুষগুলোকে তাড়াতে চাইতো যে মৃত মানুষগুলো যেন তার চারপাশে না থাকে, তাদের থেকে দূরে সরে যায়। একজন ডক্টর ছিল যে তার চিকিৎসা করত, এবং সেই ডক্টরের পরামর্শে সে এরপর থেকে যে কাজটা করা শুরু করে সেই মৃত মানুষদের কাছে জানতে চাইতে শুরু করে কি চায় তার কাছে, তারা সেই বাচ্চাটার কাছে এই মানুষগুলো কি চায়। এবং পরবর্তীতে একটা পর্যায়ে সে মানে তাদের কথা শোনা শুরু করে, মৃত মানুষগুলো কি বলতে চায়। যখন যেই জিনিসগুলো বলতে চায় তখন সেই ঘটনাগুলো ঘটতে থাকে, এবং সেই তাদের কথা মতো আর কি ফলো করতে থাকে বাচ্চাটা। তো একটা পর্যায়ে শেষ দিকে যায় যে ডক্টরটা চিকিৎসা করে ছেলেটার, সেই ডক্টরটাই গুলি খেয়ে মারা যায়, এবং সে নিজেই একজন মৃত মানুষ। মানে আই থিঙ্ক মুভিটা
দারুণ ছিল। কিন্তু একটা জিনিস সুমন, যদি এমন হয় যে আমাদের আশেপাশে কেউ মৃত মানুষকে দেখছে, আমরা কিন্তু প্রথমে সেটা বিশ্বাস করতে পারবো না, বিশ্বাস করতে চাইবো না,
বিশ্বাস করা যাবেও না। তো যাই হোক, মুভির কথাটা এই জন্য চলে এসেছিল, তাই মুভির ব্যাপারটা শেয়ার করলাম। যারা ইন্টারেস্টেড থাকেন তারা একটু মুভিটা দেখতে পারেন, কারণ আমরা বলি যে না কিছু কিছু মানুষ থাকে যে এই ধরনের পাওয়ারগুলো ওই মানুষগুলোকে সিলেক্ট করে থাকে তাদের মাধ্যম হিসেবে, মাধ্যম হিসেবে বর্তমান ওয়ার্ল্ডের সাথে তারা কানেকশন তৈরি করে। আসলে কিন্তু ওই ধরনের ক্ষমতাগুলোর যত কিছুই পাওয়ার থাকুক না কেন, মানে বর্তমান ওয়ার্ল্ডের সাথে কানেক্ট হওয়ার জন্য তাদের একটা মাধ্যম দরকার হয়। সেই মাধ্যমটা যারা হয় তাদের জন্য বিষয়টা খুবই পেইনফুল, যেটা আমরা প্রথম গেস্টের ঘটনায় শুনলাম।
হ্যাঁ,
তো যাই হোক, আমরা এবার স্টোরিতে আসি, আমাদের এই স্পটের ঘটনায় আসি, কেন আমরা এই জায়গাটাকে সিলেক্ট করেছি। এখানকার যে ঘটনাটা, এই ঘটনাটা আমরা যার কাছ থেকে শুনেছি সে বর্তমানে আপাতত এই জায়গাটাতে নেই, কারণ সে চাকরিটা ছেড়ে দিয়েছে। অ্যাকচুয়ালি সে ছেড়ে দিতে বাধ্য হয়েছে চাকরিটা, এবং লোকেশনটা যেরকম দেখছেন লোকেশনটা কিন্তু ইউজুয়ালি দেখে এইভাবে ভৌতিক মনে হবে না।
হ্যাঁ, কারণ যারা পিছনের গল্পটা না জানবে তারা কিন্তু বুঝতেও পারবে না যে এই জায়গার গল্পটা
এই আছে। রাইট, এবং কতগুলো আধুনিক ফ্ল্যাট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে অলরেডি অনেক মানুষ বসবাস করছে, এবং আধুনিক ফ্ল্যাট বলা যায়,
এবং আরো নতুন কিছু ফ্ল্যাটও হতে যাচ্ছে।
তো আমরা সেই ধরনের ফ্ল্যাটের একটা গ্রাউন্ড ফ্লোরে আছি, এবং এখান থেকে আমরা আগেই বলেছি যে লোকেশনটা চোখে দেখা যাচ্ছে। এবং ঘটনাটা হচ্ছে যে এই যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং গুলো রয়েছে, অনেকগুলো বিল্ডিং তৈরি হচ্ছে। তো আমরা জানি যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর ক্ষেত্রে অনেক ধরনের মালামাল এখানে থাকে সিকিউরিটির জন্য, মানুষজন রাখা হয়। তো একজন সিকিউরিটি গার্ডেরই এই ঘটনাটা ছিল, সে ফোন করেছিল ডট টিমে, এবং প্রথমে সে ইন্টারেস্টেড ছিল ঘটনা এখানে আমাদের সাথে থেকে বলার জন্য এবং তার সাথে ওভাবেই কথা হয়েছে, সমস্ত কিছু ফাইনাল ছিল, সে আমাদের সাথে জার্নিতে যোগ দেবে এবং তার কাছ থেকে আমরা এই এক্সপিরিয়েন্সটা নিব। কিন্তু আনফর্চুনেটলি শেষে সে মানে তার মত চেঞ্জ করেছে,
আমরা জানি না সেটা কেন
কেন চেঞ্জ করেছে আমরা জানি না, কিন্তু আমাদের যেহেতু জোর করার কিছু নাই, এটা প্রত্যেকের স্বাধীনতার ব্যাপার, তো আমরা সেখানে ইন্টারাপ্ট করিনি। আমরা যেটুকু করতে পেরেছি আপনাদের জন্য সেটা হচ্ছে আমরা এই ঘটনাটাকে আপনাদের সামনে তুলে আনতে চাই যে কেন হয়েছে। তো যে এই ঘটনাটা প্রত্যক্ষ করেছে তার নাম ছিল রোমিজ, অ্যাটলিস্ট তার নামটা আমরা ব্যবহার করতে পারছি, অতটুকু অনুমতি তার আছে। যাই হোক, রোমিজ এখানে গার্ডের দায়িত্ব পালন করত এবং আমি পুরো এলাকার বর্ণনাটা আরেকবার একটু দিচ্ছি যে এখানে প্রায় কম্পাউন্ড রয়েছে, বলতে গেলে প্রায় 8-10টার মতো বিল্ডিং রয়েছে, এর মধ্যে 4-5টা বিল্ডিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং সেখানে মানুষজন বসবাস করতে শুরু করেছে, আরো 3-4টা বিল্ডিং তৈরি হচ্ছে এবং এটার পাশ দিয়ে কিন্তু একটা নদী বয়ে গেছে এবং বর্ষা হওয়ার কারণে এখন নদীটা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে, পানি বেড়ে, কিন্তু শীতকালে যখন আসে তখন নদীটা আমার ধারণা অনেকটা খালে পরিণত হয়ে যায় আর কি। যাই হোক, তো এখানকার ঘটনাটা হচ্ছে এরকম যে রোমিজ যে নাকি রিসেন্টলি এখান থেকে চাকরিটা ছেড়ে দিয়েছে, সে এখানকার গার্ডের দায়িত্ব পালন করতো, রাইট শান্ত?
হ্যাঁ, এবং সে যখন রাতে পাহারা দিত তখনই একদিন এই ঘটনা ঘটে।
এবং পাহারা দেওয়ার আগের কিন্তু মোটামুটি বেশ কিছুদিন সে প্রায় অনেকদিন এখানে দায়িত্ব পালন করেছে।
হ্যাঁ, বেশ অনেকদিন, এই প্রজেক্ট শুরু হওয়ার পর থেকেই সে ছিল, প্রথম থেকে সে ছিল।
কিন্তু প্রথম দিকে কিন্তু তেমন কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি। প্রবলেমটা একটা রাতে, তার কথা অনুযায়ী অমাবস্যার একটা রাত ছিল, আমরা জানি না যে সেটার সাথে এই ঘটনার কোনো ধরনের কোনো সম্পর্ক আছে কিনা।
আসলে প্রকৃতির সাথে না কিছু ব্যাপার থাকে, অমাবস্যা তারপর হচ্ছে মানে অতিপ্রাকৃত কিছু ঘটনা দেখবে যে যারা বলে বা যাদের সাথে ঘটে তাদের সাথে এই ব্যাপারগুলো কিন্তু মিলে যায়, কেন জানি মিলে যায়।
তো সামহাও সেখানকার সেদিনকার ঘটনাটা হয়তো কোনো না কোনো ভাবে মিলে গিয়েছিল। তো রোমিজ যে এখানকার সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করত, সে রাতের বেলা অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতোই তার দায়িত্ব পালন করছিল এবং একটা সময় সে প্রকৃতির ডাকে সারা দিতে এই পাশটাতে আসে যেটা নদীর পাশে এবং পেছনের অংশ, এই দিকটাতে আসে এবং সেই সাথে তার একটা রাউন্ড দেওয়ার দায়িত্ব থাকে না যে সব ঠিকঠাক আছে,
যে প্রতি রাতে দেখা যে চোর আসছে কিনা। তুমি জানো সুমন যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং যেগুলো আছে তার আশেপাশে চুরি কিন্তু অনেক বেশি হয়, আর যাই হোক না কেন চুরি অনেক বেশি,
চুরিটা বেশি হয়। তো সে যখন রাতের বেলা আসছে এখানে, তো ঠিক এই বিল্ডিংটা থেকেই যে দূরে নদীটা আছে, এই নদীটার আর বিল্ডিংটার মাঝে একটা কাঁটা তারের বেড়া দেওয়া আছে, তো এই কাঁটা তারের বেড়ার এখানে সে কিছু একটা মুভমেন্ট খেয়াল করে
যে কেউ একজন দাঁড়িয়ে ছিল সরে যাচ্ছে,
এরকম কিছু একটা মুভমেন্ট খেয়াল করে এবং এই মুভমেন্টটা দেখার পরে সে প্রথমে একটু চেঁচিয়ে ওঠে কে ওখানে,
সেটা বলাটাই
স্বাভাবিক ছিল তার জায়গা থেকে। তো সাথে সাথে মুভমেন্টটা বন্ধ হয়ে যায় এবং তার হাতে টর্চ লাইটও ছিল এবং সে টর্চ লাইট মেরেছে, মানে টর্চ লাইট মেরে বোঝার চেষ্টা করেছে যে দেখছে যে আসলে কিছুই নেই ওখানে। তারপরে সে চলে এসেছে, তারপর আরো কয়েকবার রাউন্ড দিয়েছে ঠিক আছে কিনা দেখার জন্য। তো যাই হোক, ওই দিনটা চলে যায়। এর পরে হচ্ছে আরো কয়েকদিন পরের ঘটনা, সে তার রুটিন যে রাউন্ড দেওয়া রাতের বেলা, রুটিন রাউন্ড দিতে সে বেরোয় এবং সে ঠিক ওই পেছনের অংশটাতে আসে, ঠিক আমরা যেখানটাতে বসেছি এখান থেকে প্রায় 8-10 হাত দূরেই কিন্তু ওই
দেখা যাচ্ছে পেছনের অংশটাতে, আমাদের সাথে যারা গল্প বলছেন তারাও দেখতে পাচ্ছেন।
এবং সে সেখানে যায় এবং সেখানে যাওয়ার পর সে আবারও সেই আগের জায়গাতে একটা মুভমেন্ট দেখতে পায় এবং মুভমেন্টটা দেখার পর এবার কিন্তু আর সে চিৎকার করে ওঠেনি।
অবশ্য চিৎকার না করার কিন্তু কারণ ছিল সুমন, কারণ সে ভাবছিল যে আসলে কি চোর কিনা, চোর হলো তাকে কিভাবে ধরা যায় বা আসল মূল ঘটনাটা কি, ঘটনাটা জানার ইচ্ছে ছিল তার মাঝে। সে ডিসিশন নিল যে আজকে যেভাবেই হোক আড়াল থেকে প্রথমে দেখবে যে ওখানে আসলে কি নড়ছে বা কি দেখা যায়। তো যখন সে ভালোভাবে দেখার চেষ্টা করলো তখন দেখলো যে না, সেখানে একজন না, সেখানে দুজন, এবং দুজন দেখে তার মনে খটকা লাগলো যে ব্যাপারটা কি, এত রাতের বেলা দুজন, তাও তার সাথে হচ্ছে একটা বাচ্চা এবং দূর থেকে দেখতে পাচ্ছে একজন মহিলা দাঁড়িয়ে আছে।
প্রথমত হচ্ছে যে এই জায়গাটাতে এত রাতে কোনো মানুষই থাকার কথা না, তার উপর একটা মহিলা এবং একটা বাচ্চা, মানে টোটালি একটা শক হওয়ার মতো বিষয়
আসলে।
প্রথমে সে রোমিজ যেটা এক্সপেক্টেড ছিল একটা চোর হবে এবং সে এক্সাইটমেন্টে ছিল বা একটু মানে যেরকমই যাই,
সে হাতে রডও নিয়ে রেখেছিল,
চোর ধরবে চিন্তা করে বা কোনো কিছু হলে চিৎকার শুরু করবে এরকম একটা পজিশনে ছিল। বাট সে যখন দেখতে পেলো একটা বাচ্চা এবং একটা মেয়ে ওখানে, তখন হচ্ছে মানে আসলে পুরো শকড হয়ে গেছে। এবং এরকম হয়েছে যে মানে টোটালি হয় না, বেশি শকড হলে কিন্তু অনেক সময় মানুষ ফ্রিজ হয়ে যায়, মানে কোনো কিছু বুঝতে পারে না,
বুঝতে পারে না, নড়তে চড়তেও তাদের কষ্ট হয়,
কষ্ট হয়ে যায়,
ব্রেন কাজ করা বন্ধ করে দেয়।
অনেকটা তার রোমেজের ক্ষেত্রে এই ধরনের ঘটনাই ঘটেছিল। এবং সে যখন ওই আড়াল থেকে জাস্ট শুধু দেখতে পাচ্ছিল যে কি ঘটনা ঘটছে, তখন দেখলো একটা মহিলা এবং একটা বাচ্চা শুধু মুভমেন্ট করছে ওই জায়গাটা থেকে, মানে বিক্ষিপ্ত ভাবে ঘোরাঘুরি করছে, কি কি যেন দেখছে, কি কি খুঁজছে।
এবং রোমিজ একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল,
ঘোরের মধ্যে চলে গিয়েছিল, রাইট, মানে যে মনে হয় যে ওর নিজের মধ্যে নেই এরকম একটা অবস্থা,
কোনো ক্ষমতাও নেই, সামনে গিয়ে কথা বলবে কি করবে, বাট অ্যাকচুয়ালি কি করা উচিত কোনো কিছু বুঝতে পারছিল
না। তো একটা পর্যায়ে এরকম প্রায় 10 মিনিটের মতো এরকম চলে, এবং একটা পর্যায়ে না এমনি এমনি আবার চলে যায় ওরা, যেখানে বাচ্চাটা আর মহিলাটা ছিল চলে যায় ওরা। তো ধীরে ধীরে রোমিজ আস্তে আস্তে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং ওখান থেকে চলে আসে। তো অদূরে বলেছিলাম না যে ওই যে দেখতে পাচ্ছেন যে ডান সাইডে আরো কিছু বিল্ডিং রয়েছে, ওখানেও কিন্তু কিছু ব্যারন রয়েছে, তো তাদের কাছে যায়। তো ওই দিন রাতে আর রোমিজ তার ডিউটিতে আসেনি, মানে ওদের সাথেই ছিল, কোন রকম রাতটা পার করেছে। পরবর্তীতে দিনের বেলা আসে, তার যে এখানকার সহকর্মীরা আছে তাদের সাথে, প্রত্যেকের সাথে না, কারো কারো সাথে বিষয়টা শেয়ার করেছে যে রাতের বেলা আসলে কি হয়েছে। কারণ সবাই দেখেছে যে ওই রাতের পর থেকে রমিজ অনেকটাই পাল্টে গেছে, মানে ভয়ে কুকড়ে যাওয়ার মতো যে এরকম অবস্থা হয়। তারপরে রমিজ যে ঘটনাটা শুনতে পায় এখানে, যে জায়গাটা ছিল এর পাশেই, তো নদীটার কথা বলেছি, প্রায় 8-10 বছর আগে কিংবা তারও আগে হতে পারে এরকম একটা ঘটনা নাকি ঘটেছে এখানে, এই জায়গাটাতে, ঠিক নিচে নদীর ধারটাতে, নদীর পাড়ে, যেখানে অনেক গাছপালা রয়েছে। ওই কোনো একটা গাছের শিকড়ে বা কোনো ধরনের লতা পাতায় পেঁচিয়েছিল দুটো লাশ পাওয়া যায়, এবং লাশ দুটো ছিল একটা মহিলা আর একটা বাচ্চার লাশ। এবং কোত্থেকে এসছে, কিভাবে এসছে কেউ জানে না, অনেকটা বিকৃত হয়ে গেছিল।
হ্যাঁ, আর পানির কারণে তো,
হ্যাঁ, ফুলে গিয়েছিল, চেহারা বোঝা যাচ্ছিল না। অনেকে ধারণা করছিল যে হয় না, অনেক সময় কিন্তু লঞ্চ দুর্ঘটনা বা বিভিন্ন ধরনের নৌকা ডুবিতে বিভিন্ন দুর্ঘটনা ঘটে,
লাশগুলো পাওয়া যায় না,
তো সেরকমও হতে পারে, কিংবা অন্য কোনো কিছুও হতে পারে, মার্ডারও হতে পারে,
যাই হোক।
পুলিশ এসেছিল, পুলিশ পরবর্তীতে লাশগুলো এখান থেকে নিয়ে যায়, এবং পরবর্তীতে লাশগুলো কি হয় সেটা আমরা জানি না। বাট পরবর্তীতে রমিজ যখন এই ঘটনাটা শোনে, এই ঘটনা শোনার পর রমিজ স্থির করে যে এখানে আর তার থাকার কোনো লজিক্যাল কারণ নেই। একটা কিন্তু লিংক রয়েছে শান্ত, দেখতে পাচ্ছ যে পাওয়া গিয়েছিল দুটো লাশ, একটা মহিলা এবং একটা বাচ্চার লাশ, এবং দেখাও গেছে কিন্তু তাদেরকে।
হ্যাঁ,
আমি জানি না, মানে রমিজের কথা অনুযায়ী কোনো কিছু ওরা খুঁজে বেড়াচ্ছিল, কি খুঁজে বেড়াচ্ছিল এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং এর পরবর্তীতে যদি রমিজ থাকতো আরো কিছুদিন, আরো দেখা যায় কিনা সেটা একটু জানা যেত।
সেটাই, কিন্তু রমিজের যে অবস্থা ছিল বা যে মানসিক অবস্থা ছিল, সেই অবস্থা থেকে ওখানে না থাকাটা স্বাভাবিক ছিল, এবং সে থাকেও নি। এবং এক জিনিস খেয়াল করে দেখো সুমন, সে কতটা বেশি ভয় পেয়েছে, সে আজকে কিন্তু আসেনি। আমি জানি না আসলে সেটা ভয়ের কারণ কিনা অন্য কোনো কারণ, শেষ পর্যায়ে সে আমাদের এখানে এসে গল্প বলতে রাজি হয়নি।
এবং কি বলবো, আমাদেরও আসলে কিছু করার নেই, ওইরকম জায়গায় থাকলে, আমি জানি না, আমার মনে হয় যে রমিজ একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। এরকম জায়গায় যেখানে তোমার এই ধরনের ভয় আছে, মনের বিরুদ্ধে গিয়ে আমার মনে হয় এই ঘটনাগুলো না ঘটানোই ভালো, দূরে থাকাই সবচেয়ে বেটার।
কারণ কোন ঘটনা কখন মানুষের জীবনকে কিভাবে বদলে দেয় এটা
বদলে দেয় বলা যায়
কেউ বলতে পারে না।
সেটাই তো, যাই হোক, রমিজ যেরকম ভালো সিদ্ধান্ত নিয়েছিল, সময় মতো এখান থেকে সে সরে গেছে তার সেফটির জন্য, আই থিঙ্ক যে আমাদেরকে সরে পড়া উচিত, কারণ আমরা এতগুলো মানুষ নিয়ে এসেছি, প্রত্যেকের সেফটির দায়িত্বটা কিন্তু আমাদের।
সেটাই
তো, আজকের মতো আমরা র‍্যাপ আপ করব, এবং যাওয়ার আগে সবার সাথে আবারও কথা দিচ্ছি, কোন একটা হন্টেড প্লেস থেকে সামনের বৃহস্পতিবার সুমন আর শান্ত আবারও যোগ দিবে।
তোর মানে ভয়, হন্টেড ভয়, প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডরের 92তম পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে এই রাত দুপুরে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আর জে কিপ্রিয়া আমার টিম মেম্বার সুমন, শান্ত এবং লোবানকে সাথে করে আজকের মতো আপনার জন্য শুভকামনা জানিয়ে শুভরাত্রি বলছি। ভালো থাকুন, কথা হবে আগামী বৃহস্পতিবার ঠিক রাত 12টায়।